Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবলিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে। বুধবারের রাত আমরা বলি আসলে বৃহস্পতিবার শুরু হয়ে গেছে, কারণ যেহেতু রাত ১২টায় শুরু হয়। আজকে জীবনের গল্প বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন তার সঙ্গে পরিচিত হব, এবং তার আগে বরাবরের মতোই বলছি জীবনের গল্প বলার জন্য আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলি 09613892892। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা, এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই ঘোষণাটি আমরা বলতে থাকব। সেটা হচ্ছে জীবনের গল্প নামে একটি বই প্রকাশ হয়েছে বইমেলায় হ্যালো 8920-র সবচাইতে মোস্ট ওয়ান্টেড 10টি স্টোরি নিয়ে। 10টি ঠিক, তার মধ্যে 9টি স্টোরি যেটা হ্যালো 8920-তে আপনারা শুনেছেন, এবং 1টি স্টোরি যেটা হ্যালো 8920-তে প্রচার করা সম্ভব হয়নি এবং আমরা কখনোই প্রচার করতে পারবো না। এই গল্পটি শুধুমাত্র এই বই যারা পড়বেন তাদের জন্য উপহার দেওয়া হয়েছে। বইটি বাজারে এনেছে বর্ণপ্রকাশ, এবং বইমেলার 122 নম্বর স্টলে আপনারা পাবেন। আমার সম্পাদনায় জীবনের গল্প নামে বইটি এসছে, এবং খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার ওই স্টলে দেখা হবে। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করছি, এবং প্রথমেই জানতে চাইবো যে আপনার নাম?
সবুজ।
সবুজ। বয়স?
21 বছর।
এই মুহূর্তে রাইট নাও 21 বছর। জন্ম জেলা কোনটা?
টাঙ্গাইল।
টাঙ্গাইল। আর আপনি এখন থাকছেন ঢাকাতে? 21 বছরের সবুজের জীবনের গল্প আজকে আমরা এখানে জানতে যাচ্ছি। সো ইউ ক্যান স্টার্ট, আমরা শুরু থেকেই শুনতে পারি।
আমি একটু আমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি।
প্লিজ।
আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি বলতে পারেন যে একটু হাই। লাইক আমার দাদা, উনি আপনার আমেরিকান একটা কোম্পানিতে জব করতো ব্রিটিশ আমলে, দেন উনি পাইলটও ছিলেন এক সময়। আমার দাদার বাবা ছিলেন দারোগা, তার বাবা ছিলেন নায়েব।
ওরে বাবা, তো আপনাদের মোটামুটি বলা যেতে পারে যে ফ্যামিলির পুরো হিস্ট্রি আপনারা রেখেছেন, মানে লিগেসি যেটাকে বলে, রাইট? হ্যাঁ।
সো এটাই কারণে বলে এটা আমার গল্পের শেষের দিকে আমি বলবো আপনাকে কেন আসলে কথা আমাকে বলা। তেমন শুরু থেকে শুরু করি।
জি।
আমার যখন বয়স খুবই কম, অল্প ছোট, তো তখন আমি গ্রামের বাড়িতে, দাদা দাদি চাচা চাচি সবার আদরে বড় হওয়া, একদম বলা যায় যেটাকে আপনার কি বলবো অন্যরকম একটা শৈশব। জন্মাইছি মনে করেন, বলে না অনেকেই যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম, যেটা অনেকটা সেরকমই। ছোটবেলাতেই অনেক দুষ্ট ছিলাম, তো আমি যখন প্রথম স্কুলে যাওয়াটা, আমার বয়স তখন মেবি 5 বছর, ফার্স্টে আমার দাদা আমাকে নিয়ে গেছিল ভর্তি করার জন্য। তো ওখানকার যে হেডমিস্ট্রেস ছিলেন, উনি আমাকে আমার এজ দেখে আমাকে ভর্তি করবে না, তো ব্যাক করে দেয়। দেন আমার বাবা আবার নিয়ে যায় আমাকে, তো ওখান থেকে আমার বাবাকেও তারা ব্যাক করে দেয়।
আচ্ছা।
দেন আমার আম্মু আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে হেডমিস্ট্রেস কে বলে যে আমার ছেলেকে ভর্তি করবেন না কেন আপনি, বলে যে ওর বয়স অনেক কম, বলে ও তো সবই পারে। তারা বলতেছে আমাকে কেজিতে 2 বছর পড়তে, দেন নার্সারি, তারপরে 1-এ। এখন আমার আম্মু বলতেছিল আমাকে জাস্ট ডিরেক্ট 1-এ ভর্তি করে দিবে। তখন হেডমিস্ট্রেস কোনো ভাবে আমাকে 1-এ ভর্তি করতে ইচ্ছুক না সে। দেন আম্মু জিজ্ঞাসা বললো ওনাকে যে আপনার যে কোনো কোশ্চেন হয় 1-এর ওকে করতে পারেন, তো বসে ভর্তি করতে যাচ্ছে না, বলতেছে আপনি নেক্সট ইয়ারটা নিয়ে আসেন আপনার ছেলেকে। আমার আম্মু বললো একটা জিনিস আছে, আমার ছেলে যেটা পারে সেটা হয়তো আপনিও পারেন না, সেটা যদি পারে তাহলে কি আপনি আমার ছেলেকে ভর্তি করবেন? তো হেডমিস্ট্রেস একটু ইন্টারেস্ট হয়ে বললো যে কি, বলে আমার ছেলে পেঁচানো হাতে ইংলিশ অ্যালফাবেট সবগুলি লিখে দিতে পারবে, হয়তো আপনিও সেটা পারবেন না।
ওকে।
এবং আমি সেটা পারছি না, তো এটা দেখে আমাকে ভর্তি করা হলো। ফার্স্ট একদম প্রথম যেদিন আমাকে স্কুলে যাওয়া, আমার দাদা আমাকে সাথে নিয়ে গেছে স্কুলে।
জি।
আমি তখন ক্লাসে এতটাই ভীত ছিলাম, আমার যারা সহপাঠী ছিল তারা সবাই ছিল আমার থেকে অনেক বয়সে বড়, অনেক বয়সে বড়, তো আমি ভয় পেতেছিলাম। এখন আমি যে বেঞ্চে বসেছিলাম, দাদাকে বলতেছিলাম দাদা তুমি আমার পাশে বসে থাকো, নাহলে আমি ক্লাস করবো।
ওকে।
আমার দাদা বলতেছে যে দাদা ভাই এটা কি করে হয়, স্যার আসবে, আমি বাইরেই দাঁড়িয়ে থাকি। আমি বলি যে না, আমার পাশেই তোমাকে বসতে হবে। তো উনি কোনো না কোনো ভাবে আমাকে ম্যানেজ করে একদম আমার হোল ক্লাস টাইম বাইরে দাঁড়িয়ে থাকতো, একদম দরজার সামনে, আমি যেন তাকাড়ি তাকে দেখতে পারি।
ওকে।
না দেখতে পেলে চিৎকার করতাম।
আচ্ছা আচ্ছা।
তো এভাবে প্রায় অনেকটা মাসই কেটে যায়, মানে আনুমানিক 1.5 মাস এভাবে আনাগোনা করা হয় আমাকে নিয়ে। এই তো তারপর আর কি মোটামুটি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি। দেন আমার যখন ফাইনাল এক্সাম আসে, ফাইনাল এক্সাম আপনার কতক্ষণ টাইমে ছিল সেটা আমার খেয়াল নেই, বাট আমার এতটুকু মনে আছে আমি আপনার 30 মিনিটস কি 25 মিনিটস সব কমপ্লিট করে বেরিয়ে গেছি, আমি হলেই বসবো না। এখন যে মিস্ট্রেস উনি বলতেছে তোমার সব লেখা হয়েছে কিন্তু তোমাকে বসতে হবে, আমাদের নিয়মের বাহিরে আমরা যেতে পারবো না। তো আমি বলতেছিলাম না আমি বসবো না, বলে বের হয়ে গেছি। এখন বাহিরে গিয়ে দেখি আম্মু বাহিরে নাই। এই তো আমি চিৎকার, সুর আম্মু কোথায় গেছে? তো জানতে পারলাম আম্মু গেছে নাকি ওয়াশরুমে। যাই হোক, এখন আম্মু আমাকে নিয়ে আবার বসিয়ে দিয়ে আসছে যে তুমি বের হয়েছো কেন, আরেকবার রিভিশন দাও, আরেকবার রিভাইজ দাও, কেন তুমি এত তাড়াতাড়ি বের হলা। তা আমি তো গিয়ে বসছি, কিছুক্ষণ বসে আবার চলে আসছি একটু পরে। তো রেজাল্ট আমার মধ্যে খুব ভালো রেজাল্ট হয়। আমার টোটাল মার্কস কত পাই সেটা আমার খেয়াল নেই, জাস্ট এতটুকু মনে আছে আমি 5টা মার্ক পাই না।
আচ্ছা,
ইন টোটাল মার্কস এর ভেতর 5টা মার্ক আমি পাই নাই। একটু সাফল ছিল কোশ্চেনে,
ওকে ওকে,
যে কারোটা হয়তো ফলের নাম লেখো, কারোটা হয়তো ফুলের নাম লেখো। তো আমার সামনের জনকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম পরীক্ষা হলে, যে ও বলতেছে তোর প্রশ্ন ভুল আসছে, তো আমারটা দেখে এটা লেখ।
ওকে ওকে,
আচ্ছা ওইটা লেখা তো
আমার, ও যেটা বলেছে সেটাই ভুল ছিল।
হ্যাঁ না, এটা আসলে সাফল করে দেওয়া, হয়তো একটা ফুলের নাম আমারটা ফলের নাম, আরেকজনটা মাসের নাম।
রাইট, বুঝতে পেরেছি।
এভাবে আমি ক্লাস 1 লাইফটা পার করা। ক্লাস 2 তে যখন আমি উঠি, তখন আমার বাবা ঢাকা চলে আসেন, আমি তখন বাড়িতেই দাদা দাদির কাছে বড় হচ্ছি। তার 1 মাসের ভেতর আম্মু চলে যায় মানে ঢাকায়, তারা দেখা গেছে জীবিকা নির্বাহ করতেছে ঢাকায়, কিন্তু আমি সেখানে একা। দাদা দাদির আদরে কমতি ছিল না কখনো, আমাকে তারা যথেষ্ট পরিমাণে ভালোবাসতো।
মানে আপনি দাদা দাদির কাছে থাকতেন, আপনার বাবা মা ঢাকাতে চলে গেছে আপনাকে দেখে, কেন
সেটা চলে গেছে বলতে পারেন জীবিকার তাগিদে। ভালো লাগে না, কান্নাকাটি করতাম, তারা পার উইকে একবার করে আসতো আমার সাথে দেখা করতে। কিন্তু আমি সেখানে থাকতে একদম অনিচ্ছুক। এই ক্লাস 2 এরিয়াটাতে মোটামুটি একটু রেজাল্ট খারাপ করলাম, মানে কমপ্লিট গাইডটা পাইনি তখন। ক্লাস 3টাও কোনো ভাবে গ্রামের বাড়িতে কেটে যায়, কিন্তু ক্লাস 3 মাঝামাঝি সময় এসে আমি বলতেছি না আমি বাবা মার কাছেই থাকবো, দাদাদের কাছে আর থাকবো না। তো ক্লাস 3 শেষের দিকে আমাকে ঢাকায় নিয়ে আসা হয়।
আচ্ছা,
তখন ঢাকায় আসি আমি খিলক্ষেত, সেখানে একটা বাসায় থাকি আমরা, বাসা ভাড়া করে। ওখানে প্রায় 2-4 মাস থাকা হলো আমাদের। আব্বু আম্মু ভালোই সময় গেছে, দুজনেই তারা জব করতেছেন। আমি তখন সারাদিন বাসায় একা থাকতাম।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি আমি তখন ঢাকায় ভর্তি হইনি কোথাও, তখন ক্লাস 3টা আপনার ফাইনালটা দিয়ে জাস্ট চলে আসছি। ওখান থেকে রিসেন্টলি আপনার শিফট হওয়া হয় প্রেমবাগানে, সেখানে আপনাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানে ক্লাস 4 ভর্তি হই। ক্লাস 4 পড়ালেখা করতেছি, সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে। ক্লাস 4 তখন আমরা ওই বছরটাতে শিফট করে আসা হয় 4 নম্বর সেক্টরে।
জি,
ওখানে আমরা প্রায় 1 বছরের মতো ছিলাম। তখন আমার ক্লাস 4 পড়ালেখা মোটামুটি কমপ্লিট, তখন আপনার ভালো একটা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম, যে ভালো একটা স্কুলে ভর্তি হতে হবে আমাকে। ক্লাস 5 আপনার ভালো একটা স্কুলে এক্সাম দিলাম, ভর্তি পরীক্ষা যেটা, সেখানে আপনার 15তম হয়েছিলাম আমি। ক্লাসে যখন যাই তখন আমি ছোটবেলা থেকে অনেক লাজুক ছিলাম, আমি ভীষণ পরিমাণে লাজুক। তো ক্লাসের আমার যারা বন্ধু বান্ধব বলেন, ওখানে ছিল আবার ছেলে মেয়ে একসাথে, ক্লাস করতাম ঠিক মতো, পড়া মাঝে মাঝে বুঝতাম, মাঝে মাঝে বুঝতাম না, কিন্তু স্যার ম্যাডামকে একটা কিছু মানে জিজ্ঞাসা করবো
সেই সাহসটা ছিল না,
সাহসটা আমার তখন ছিল না।
আচ্ছা,
তো এভাবে ক্লাস যাচ্ছে, হঠাৎ করে আম্মু বলতেছে যে বাবা তুই বৃত্তি দে, ক্লাস 5 পড়ি তো তখন বৃত্তি ছিল, বাবা তুই বৃত্তি দে। তো আমাদের বৃত্তির আবার ওখানকার সিস্টেম ছিল, ফার্স্ট টার্মে রেজাল্ট যদি ভালো করি সেখান থেকে তার সিলেক্ট করে আমাদের বৃত্তি মানে বৃত্তি কোচিং করাবে এক্সট্রা ভাবে।
আচ্ছা আচ্ছা,
তো ফার্স্ট টার্মে রেজাল্ট কেন যেন খুব একটা ভালো হয়নি। আম্মু তারপর অ্যাপ্লিকেশন করে, তো অ্যাপ্লিকেশনটা তারা গ্র্যান্ড করে আমাকে মানে নিয়ে যায় বৃত্তি কোচিং, এবং আমাকে একটা শর্ত দেয় যে আমি যদি এনাফ মার্ক না পাই তাহলে আমাকে আবার পুনরায় ক্লাসে ফেরত আসতে হবে তাদের কোনো একটা টেস্ট। ফার্স্ট সেকেন্ড টেস্টে আমি কোনটাই যেন এনাফ মার্ক পাইনি, তাদের রিকমেন্ডেড টার্গেটটা ফিল আপ করতে পারিনি।
আচ্ছা,
দেন তারা আমাকে আবার ক্লাসে ব্যাক করে দেয়। এই তো এখান থেকে আপনার পড়ালেখা করতেছি, হঠাৎ করে এক ছাত্র এসে আমাকে বললো, আমাকে না ঠিক আব্বা আম্মুকে বললো যে ওকে এই স্কুল থেকে এই স্কুলে দেন, এটা এখান থেকে বেটার।
আচ্ছা,
ওখানে গেলে ও নিজের পড়াটা নিজেই সবসময় করতে পারবে, এখানকার থেকে ওখানকার পড়ালেখার মানটা অনেক ভালো। আমি আবারও পরীক্ষা দিলাম ওখানে, ভর্তি পরীক্ষা, তখনও চান্স পাইনি। যেভাবে হোক তারা ডোনেশন দিয়ে আমাকে ওখানে অ্যাডমিট করে দেয়।
আচ্ছা,
তো ওখান থেকে আমার লাইফটা মেইনলি শুরু হওয়া,
মানে যদি সে অর্থে বলার থাকে তো এখান থেকে শুরু হওয়া।
ক্লাস 6 এ তখন আমি স্কুলটাতে ভর্তি হই, স্কুলে আসি যাই। স্কুলে দেখা গেছে যে আমি তখন বেশ মোটা ছিলাম, ছোটবেলা থেকে অনেক মোটা ছিলাম,
ওকে,
হেলদি টাইপ। স্যার তো সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, মজা করতো, দুষ্টামি করতো আমাকে নিয়ে, আমাকে খেপাইতো অনেক।
তখন আপনি বাবা মায়ের একটাই সন্তান?
হ্যাঁ, তখন আমি আমার বাবা মার একটাই সন্তান।
ওকে,
তো দেন আমি ক্লাস করতেছি, দেখা গেছে মানে স্টুডেন্ট আমাকে অনেক খেপাইতো, তারা মোটামুটি ছিল আমার সমবয়সী ছিল, আমার থেকে বড়ও ছিল। আমি বাসায় এসে প্রতিদিন বিচার দিতাম। তো ছোটবেলা থেকে একটা জিনিস আমাকে শেখানো হয়েছে, যে যাই করুক বাবা তুমি কখনো কিছু বলবা না, তুমি এসে আমাদেরকে বললো বা স্যারদেরকে বিচার দিবা, বাট কখনো কাউকে কোনো
স্টেপ নিবা না।
হ্যাঁ, নিজে কোনো স্টেপ নিবা না। যাই হোক, আপনার ক্লাস সিক্স এ এভাবে আমার যায় মোটামুটি একটা রেজাল্টের মাধ্যমে। ক্লাস সেভেন এ যখন উঠি তখন আমরা উত্তরাতে শিফট হই, উত্তরাতে একটা সেক্টরের ভিতরে শিফট হই, আমি নামটা বুঝতে পারছি না। আচ্ছা, সেখানে একান্তের সাথে আমার পরিচয় হলো, তার ছেলে ওই স্কুলে পড়ে এবং সে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তখন আন্টিটা আম্মুকে বুদ্ধি দিল যে আপনার ছেলেকে একটা কোচিং এ দেন, সে হয়তো ভালো রেজাল্ট করবে, এই কোচিংটা আছে বেটার। তো আমার ক্লাস সেভেন এ ফার্স্ট টার্মে মেবি ওই কোচিংটাতে দেওয়া, ওই কোচিংটা অনেক ভালো একটা কোচিং ছিল, কোচিং কন্টিনিউ ক্লাস করতেছি। তো ফার্স্ট টার্মে কোচিং থেকে আপনার কোচিং যে এক্সামটা হয় সেখানে জাস্ট ভালো একটা রেজাল্ট করি, যেটা আমার আম্মু তখন আমার কাছ থেকে আশা করেনি। তো আম্মু বলতেছে যে ক্লাস সেভেন এর থার্ড টার্মে আমি যদি, আমাকে টার্গেট দিছে 750 মার্কস টোটাল, এটা যদি ক্রস করতে পারি তাহলে উনি আমার যে কোনো উইশ ফিল আপ করবে, আমাকে একটা টার্গেট দিল। আমি তো মহা খুশি যে একটা উইশ ফিল আপ হবে। আমি সেভাবে পড়ালেখা করতেছি, কন্টিনিউ কোচিং এ যাচ্ছি, এইটা এভাবে চলতেছে। তো সেকেন্ড টার্মেও মোটামুটি ভালো রেজাল্ট করলাম, অ্যারাউন্ড তখনকার হিসেবে অ্যারাউন্ড মানে 650 পাইছিলাম। থার্ড টার্মে আমি ঠিক কাটাকাটি 750 পাই। তখন আম্মুকে এসে বলি যে আম্মু তুমি তো আমার উইশ ফিল আপ করো, তো আমাকে একটা সাইকেল কিনা দাও। তখন আম্মু বলতেছে হ্যাঁ দিবে, বাট কিছুদিন পরে যখন আমি কন্টিনিউ বলতে থাকি সে আমাকে যিনি সাইকেলটা দিল না, বাট তখন আমার একটা কষ্ট পেলাম যে তুমি একটা টার্গেট দিছো আমি যার জন্য এতদিন হয়তো বা কষ্ট করে পড়ালেখা করছি, তুমি কেন এটা দিল না। হয়তো তখন আমি বুঝতাম না কেন সে দেয় নাই বা দিতে পারে নাই কিনা, এটা হয়তো বুঝতাম না, কিন্তু
আমার মনে অনেক কষ্ট লাগলো।
হ্যাঁ, আমার মনে একটা দাগ কেটে গেছে। তো এই জিনিসটা আমার মনে একটা দাগ কেটে যায় যে আমার আম্মুকে টার্গেট দিছিলাম, ফিল আপটা মানে সে ফিল আপ করে নাই জিনিসটা, আমার কষ্ট লাগে। যাই হোক, এভাবে কেটে যায়। আম্মা আমাকে বলতেছে যে আবার 2 বছরই তো আছে, তুমি এসএসসি টা পাস করো দেন তোমাকে আমি বাইক কিনে দিবো একেবারে।
ওকে,
এখন তো ঢাকায় অনেক গাড়ি ঘোড়া, তুমি সাইকেল নিয়ে গেলে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করো এই ধরনের নানান ধরনের কফ দেখায়, সে বলে বাবা এটা এখন তোমার জন্য ঠিক না, তুমি আমাদের একমাত্রই ছেলে। যাই হোক, আমি সেটা মেনে নিলাম। দেন আপনার ক্লাস 8 এ ভর্তি, মানে ক্লাস নতুন বর্ষ। তো আমাদের স্কুলের টিচার গুলি ছিল আপনার একটু ডিফারেন্ট টাইপস, লাইক মানে কি বলবো আপনাকে, একটু মারপিট বেশি করতো ওই সময়টাতে, লাইক পড়া দিছে পড়া পারতেছি না মারতেছে উনি। ক্লাস 8 এ ফার্স্ট আমাদের সৃজনশীল আসে, ফার্স্ট টার্মে বেশ অনেকগুলি সাবজেক্টেই। তো ওই টার্মে দেখা গেছে আমি 3টাতে ফেল করে বসি।
আচ্ছা,
3টাতে ফেল করার কারণে বাসায় আম্মু দিন অনেক বকাবকি করে, মারেও কিছুটা আমাকে।
মানে এই ফেলটা কি শুধুমাত্র সাইকেল কেন্দ্রিক হওয়ার কারণেই হলো?
না, এটা সাইকেল কেন্দ্রিক না, ততদিনে আমি জিনিসটা ভুলে গেছি অলরেডি।
আচ্ছা আচ্ছা,
এটা আমার মনে একটা দাগ কেটে, মানে ওই সময়টাতে কাটছিল।
জি,
তো এই ফেলটা ছিল আমার সৃজনশীলতার কারণে, কোনো কিছু বুঝতে পারিনি নতুন সিস্টেমটা।
আচ্ছা আচ্ছা,
টিচারও হয়তো এইভাবে গাইড করতে পারে নাই বা আমি হয়তো এইভাবে বুঝতে পারিনি। আর তখন সে বলার ওই সাহসটা তখনও ছিল না আমার, যে টিচারকে একটা কিছু জিজ্ঞাসা করব। তো ফার্স্ট টার্মটা এভাবে গেল, শুধু আমি না এরকম অনেক স্টুডেন্টই ফেল করে। সেকেন্ড টার্মে দেখা গেছে আমাদের সৃজনশীলটা মনে হয় 2টা না 3টা সাবজেক্ট রেখে বাকিগুলিতে ক্লোজ করে দেয় এই ফেল করার কারণে। তো সেকেন্ড টার্মে মোটামুটি সবগুলাতে পাশ করি, যেটাতে সৃজনশীল ছিল ওটাতে আপনার অনেক কষ্ট করে পাশ করতে হয় আমাকে। থার্ড টার্মে এসে মোটামুটি ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করি। তখন আমি উত্তরাতে থাকতেছি একটা সেক্টরে। দেন ক্লাস 8-এর, হ্যাঁ 8-এর কোচিং একটা ঘটনা ঘটছে। তো কোচিং এ পড়তাম আমরা 3 জন ছেলে আমার ক্লাসে, আর ছিল 2 জন মেয়ে, যারা ছিলাম আমরা সহপাঠি, আমরা বন্ধু ছিলাম, ভালো দুষ্টামি করতাম সবসময়। তো 8-এর শেষের দিকে একটা নতুন মেয়ে এসে ভর্তি হয়, নতুন মেয়ে এসে ভর্তি হয় আমাদের ক্লাসে। নতুন যে মেয়েটা ভর্তি হয় তার নাম সাথী। তো ফার্স্ট দিন দেখছি তেমন কোনো ফিলিংস বা ওইরকমই জিনিসটা হয়, কারণ আমি এমনিতেই লাজুক। ক্লাস 9 থেকে যখন ক্লাস করা শুরু করি তো আমাদের দেখা গেছে উইকলি 2 দিন আপনার কমেন্ট ক্লাস হতো কোচিং এ। আমি যে স্কুলটাতে পড়তাম সেটাতে আপনার ছেলে ছিল ডে শিফটে, মেয়ে ছিল মর্নিং শিফটে। তো আমাদের উইকলি জাস্ট 2 ডেজ আমাদের মিস হতো সবার, আর যদি আপনার এক্সট্রা কখনো কোনো ক্লাস থাকতো ফ্রাইডে তে তখন হয়তো মিট।
আচ্ছা,
তো এরকম মিট হচ্ছে, কথা হচ্ছে ক্লাস 9 এ আপনার ফার্স্ট ফ্রেন্ডশিপ ডেতে,
জি
ফ্রেন্ডশিপ ডেতে জাস্ট আমি গেছিলাম আর ওই মেয়েটা আসছিল, যে মেয়েটা নতুন ভর্তি হয়
সাথী,
সাথী।
ওকে,
তো ও আমাকে একটা ফ্রেন্ডশিপ ব্যাচ গিফট করে, ব্রেসলেট যেটা।
হুম হুম
তো তখন মানে এজ এ গিফট হিসেবে বলেন, মানে কোনো ছেলে ফ্রেন্ড বা মেয়ে ফ্রেন্ডের কাছ থেকে এটা ফার্স্ট গিফট আমার লাইফে।
হুম হুম হুম
তো গিফটটা পেয়ে আমি কেমন যেন নিজে কেমন যেন লাগতেছিল আমার, ফিলিংসটা কেন দিল কি কারণে দিল না আমি কোশ্চেন ভেতরে।
জি
তো তাকে জিজ্ঞাসা করলাম কি কারণে, জানতে পারলাম সেদিন নাকি ফ্রেন্ডশিপ ডে।
আচ্ছা আচ্ছা
তো চিন্তা করলাম সে আমাকে গিফট দিছে, গিফটটা তো আমারও তাকে একটা দেওয়া উচিত।
হুম
তো পরের দিন আমি তাকে আর একটা ব্রেসলেট গিফট করি।
জি
তো এরকম 2-3 দিন যাওয়ার পর হঠাৎ একদিন তাকে স্বপ্নে দেখি কিউরিওসিটি থেকে।
জি
তো স্বপ্নে দেখা, এখান থেকে ভালো লাগা, এরপর প্রতিদিন যখনই দেখতাম তখনই তাকে ভালো লাগতো। মাঝে আরেকদিন তাকে স্বপ্নে দেখা,
আচ্ছা
এখান থেকে মনে করেন ভালো লাগাটা একটু বৃদ্ধি পাওয়া। তো ক্লাস করতেছি করতেছি মাঝখানে আপনার সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মের ফাইনাল, মানে ফার্স্ট টার্ম এক্সামের আগ দিয়ে, কোচিং এ তখন ফাইনাল এক্সাম হবে, তার আগ দিয়ে আমাদের একটা এক্সট্রা ক্লাস আমার ডাকছিল।
জি
তো সেদিনও আমি আর ওই সাথে গেছি, বাকি স্টুডেন্ট আর কেউ আসে না।
জি
তো ওখানে আমাদের কিছু কথোপকথন, ওখান থেকে রিলেশনটা শুরু। লাইক এরকম ছিল, ও মানে এক সাইডে বসে আছে, আমি এক সাইডে বসে আছি।
ওকে
তো দুজনই চুপচাপ, আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম কি ব্যাপার চুপ কেন? তো সে আমাকে উত্তর দিল এমনি ভালো লাগতেছে না। বলছি কেন ভালো লাগবে না কেন? সে আমাকে বলতেছে না এমনি মরে যেতে ইচ্ছা করতেছে। বললাম হঠাৎ মরে যেতে ইচ্ছা করতেছে কেন? বলতেছে না এমনি মরে যেতে ইচ্ছা করতেছে। ঠিক আছে লেখা মরো না আমাকে নিয়ে মরো।
ওকে
আচ্ছা তখন বলে কেন তোমাকে নিয়ে মরবো কেন? আমি তখন কিছুক্ষণ চুপ করে বসে থাকি, তাকে রিপ্লাই দিই বিকজ আই লাইক ইউ।
মানে এটা আপনি বলেন?
হ্যাঁ এটা আমি তাকে বলি
ওকে
বিকজ আই লাইক ইউ। সে জাস্ট আমার দিকে একটু তাকালো, তাকিয়ে বলতেছে তুমি লাইক করো, হ্যাঁ লাইক তো করতেই পারো, বন্ধু হিসেবে আমাকে লাইক করতে পারো, তুমি তোমার বোনকেও লাইক করতে পারো। সে জানো তখন আমার ছোট একটা বোন আছে,
হুম হুম
তুমি তোমার বোনকেও লাইক করতে পারো, তুমি তোমার মাকেও লাইক করতে পারো, তুমি তোমার বাবাকেও লাইক করতে পারো, সেই হিসেবে তুমি আমাকেও লাইক করতে পারো,
জি
আমাকে এই কথাটা বলে। আমি তখন তাকে বললাম যে আসলে এই লাইকটা সেই লাইক না, আমি তোমাকে অন্যরকম লাইক করি। হ্যাঁ মাকে মার মতো লাইক করি, বোনকে বোনের মতো লাইক করি, তোমাকে তোমার মতো লাইক করি। তখন সে আমাকে বলতেছে, কিছুক্ষণ চুপ হয়ে বসে আছে
জি
একদম চুপ, তারপর বলতেছে যে তুমি কি বলতে চাও? তখন তাকে বললাম যে আমি তোমাকে আসলে লাইক করি, পছন্দ করি। তো চুপচাপ বসে বলতেছে,
ক্লাস 8 তখন আপনি,
না তখন আমাদের ক্লাস 9
তখন
ফার্স্ট টার্ম।
আপনি ক্লাস 9 এর ফার্স্ট টাইম, ওকে
তখন সে কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমাকে ডিরেক্টলি বললো আই লাভ ইউ।
ওকে ওকে দ্যাটস রিয়েলি কুল, ফাইন। তারপর
তখন আসলে তো ওই সময় ওই
মানে আপনি
ওয়ার্ডটা,
যা যা এক্সপেক্ট করেননি সেটাই পেয়ে গেলেন?
হ্যাঁ না আমি একটু নার্ভাস হয়ে গেলাম। তো আমি 2-4 মিনিট পর মানে ওই ওয়ার্ডটার মুখ থেকে বেরোইতেছিল না আমার,
ওকে
আমি জাস্ট বললাম মি টু। তো ওখান থেকে আমাদের রিলেশনটা শুরু।
জীবনের প্রথম লাভ
হ্যাঁ
দুজনের জন্যই,
হ্যাঁ দুজনের জীবনে,
ওকে
লাইফের ফার্স্ট লাভ। তো প্রত্যেকটা দিন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করতাম, কখন দেখা হবে, কখন সেই দেখাটা হবে। ওর ছুটি হতো, ওর বাসাটা ছিল স্কুলের ঠিক পিছনের রোডেই,
জি
তো মনে করেন বাসায় যেতে খুব একটা টাইম লাগতো না। আর আমার তখন অ্যারাউন্ড, তখন অনেক ফ্রেন্ড হয়ে গেছে আমার, আমি অনেক বেশি কম বেশি মানে অনেক ফ্রেন্ডের সাথে মেলামেশা করি।
ঢাকাতে এটা,
হ্যাঁ এটা ঢাকাতে,
ওকে
স্কুলটা উত্তরের একটা স্কুল। তো তখন থেকে আমার ভালো ফ্রেন্ড, আমাদের একটা গ্রুপ ছিল, সেটা হচ্ছে আপনার প্রায় 25-26 জনের, যে গ্রুপটাতে তখন আমি নতুন মেলামেশা শুরু করি। তার আগে ঠিক সেই গ্রুপটা, বাট ওই গ্রুপের অনেকে তখন থেকে স্মোক করতো।
আচ্ছা
হ্যাঁ তারা অনেক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও তাদের মাইন্ডটা ছিল অন্যরকম, লাইক যেটা আমাকে বলা যায় তুই স্মোক কর বা আমাকে উৎসাহ দেওয়া, সেটা তারা কখনোই করতো না।
ওকে ইন্টারেস্টিং,
তারা দেখা গেছে তাদের সাথে মিশতেছে আমার ভালো লাগতেছে, তারা কখনো আমাকে না করতেছে না।
আচ্ছা আচ্ছা
তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও ছিল বেস্ট ফ্রেন্ড আমার লাইফে। তো ওকে প্রথম জানালো দোস্ত আমি তো রিলেশনে নতুন রিলেশন করছি, তো বলতেছে তো খুবই খুশি তুই রিলেশন করছিস, তো দেখা দেখা আমাদের ভাবিকে দেখা, এরকম দুষ্টুমি করতো।
হুম হুম
তো পরের দিন ওদের যখন স্কুল ছুটি হয়, আমি কোচিং শেষ করে এসে আমার ফ্রেন্ডটাকে নিয়ে আমি দাঁড়াই। তো
আচ্ছা
যখন বের হয় তখন একটু মুচকি হাসি দেয় আমাকে দেখে, তা আমি জাস্ট একটু লজ্জা পাই এরকম। তখন আমার ফ্রেন্ডরা কি দেখে, দেখেই তো আমাকে একটু মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আমার ফ্রেন্ডরা মানে আমার লাইফে এরকম ছেলে আমি কখনো দেখিনি।
ওকে,
ওর ভিতরে ওর এমন একটা পার্সোনালিটি যে কোনো কিছু লিড করার মতো অ্যাবিলিটি তার আছে।
ওকে,
তার রাগ বলেন, জেদ বলেন, মন মানসিকতা বলেন, সব অনেক বেটার, অনেক বেটার। তার রাগটাও বেশি, জেদটাও বেশি, একটু পাগলামি করতো সবসময়। মানে দেখা গেছে কি, তার সাথে থাকলে কেউ কখনো কোনোদিনও বোরিং হবে না, সে সবাইকে মজা দেওয়া রাখতে পারে। মানে একটা পারফেক্ট ছেলে আমার কাছে, আমার আমার যতটুকু ধারণা। তো ও ছিল আমার লাইফের বেস্ট ফ্রেন্ড। তো ওখান থেকে আপনার আর আমার কোচিং যে দুটো ফ্রেন্ডের কথা বলছিলাম আপনাকে, যে দুটো ফ্রেন্ড, তারা দেখতেছে যে আমি রিলেশন করতেছি। তখনও তো আমি তেমন কিছুই বুঝি না, বলতে পারেন হাবাগোবা একটা বড়দের মতো ছেলে। তো এরকম 1-1.5 মাস যাওয়ার পর ওদের এই জিনিসটা নিয়ে অনেকটা জেলাস ফিল হয়।
জি,
তো আমার রিলেশনটা যখন 2 মাস পার হয়ে যায়, হঠাৎ আমি দেখতে পারি যে মানে ও আমাকে কিছুটা ইগনোর করতেছে,
মানে
সাথে আমাকে কিছুটা ইগনোর করতেছে।
ওকে,
লাইক আগের মতো হয়তো আমাকে মানে সাড়া দিতেছে না ডাকে, বা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। আগে যেখানে দেখা গেছে আমি আমার কোনো একটা ক্লাস স্কিপ করে তার সাথে বসে থাকেন, তার সাথে পাশে বসে থাকার জন্য, তো সে এটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না। তো এরকম যখন হয়, তো আমার 2 মাসে আমি এতটাই তার প্রতি এফেক্টেড হয়ে গেছিলাম, হিউজ পরিমাণ লাভ করি, ফার্স্ট লাভ, তাও আবার আপনার কিশোর বয়সের লাভ, যেটাকে বলি আপনার টিনেজ লাভ। তো সেই সময়টাতে অনেক বেশি মানে ইফেক্টেড হয়ে গেছিলাম। 2টা মাস যাওয়ার পর হঠাৎ করে সে একদিন বলে সে আমার রিলেশন রাখতে চায় না বা রাখবে না,
হঠাৎ করেই বলে ফেললো,
হঠাৎ করে এটা বলে ফেললো। তো এই জিনিসটা যখন আমি মানে কোচিং এই জিনিসটা আমাকে বলে, আমি তখন ফুললি শক। কয়েকবার জিজ্ঞাসা করছি কেন রাখবা না আমাকে, জাস্ট একবার কারণটা বলো, আমি তোমাকে কখনো বলবো না। তো সে আমাকে কারণটা বলতে তখন রাজি হয় না, সে জাস্ট বলছে যে আমি রিলেশন রাখবো না মানে রাখবো না। তাও মন টন অনেক খারাপ, অনেক কষ্ট পেলাম আমি, প্রচন্ড পরিমাণে কষ্ট।
আপনি কোনো কিছু ফাইন্ড আউট করতে পেরেছিলেন ওই মুহূর্তে যে
না, ওই মুহূর্তে আমি কোনো কিছু ফাইন্ড আউট করতে পারিনি যে আসলে রিজনটা কি হতে পারে।
ওকে,
কারণ আমি এমন কিছু করি না যেটাতে আমার রিলেশন ব্রেকআপ হয়ে যাবে।
হুম হুম
তো ছুটি যখন শেষ হয়, তো আমি মন খারাপ করে বের হচ্ছিলাম কোচিং থেকে। আমার ফ্রেন্ড আমার কোচিং সামনে এসে দাঁড়া থাকতো সবসময় আমার সাথে যাওয়ার জন্য। তো আমাকে দেখেই বলে কি হয়েছে তোর? তখন আমি এরকম বললাম যে দেখ দোস্ত, আমার তো রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। ও মন খারাপ হয়ে গেল আমার কথাটা শুনে।
হুম হুম
তো আমি ওই দিন রাগে ক্ষোভে বললাম দোস্ত আমি একটু সিগারেট খাবো। ও ফার্স্টে আমাকে মারতে চাইছিল, তারপরে আমি ওকে রিকোয়েস্ট করলাম দেখ দোস্ত দুটা পায়ে ধরি আমার আজকে একটা সিগারেট খাইতে দে। তখন ও আমাকে তেমন একটা বাধা দেয় না, আমার সিচুয়েশনটা বোঝে। বোঝার পর তো ও যখন ঠিক যাবে মানে ওই রোডটাতে যখন যাবে, তো ওই রোড থেকে একটু সামনে গিয়ে একটা দোকান থেকে আমি একটা সিগারেট নিই।
হুম হুম
সিগারেটটা নিয়ে যখন ঠিক যাবে, ঠিক ওই মোমেন্টেই আমি সিগারেটটা ধরাই যাতে ও দেখে বা বোঝে।
মানে ওর একটা অ্যাটেনশন দরকার,
অ্যাটেনশনের জন্য
ইনফ্যাক্ট লাভের ক্ষেত্রে জিনিসগুলো হয় যে নিজেকে কষ্ট দিয়ে হলেও ওর কাছ থেকে কিছুটা হলেও অ্যাটেনশন পাওয়া।
হ্যাঁ, তো আমি সিগারেটটা ধরাই, ধরে একদম ধোঁয়াটা ভেতরে নেই, আমি কাশতেছি, সেটা ঘুরে ঘুরে দেখতেছে আর যাইতেছে। আমি কাশতেছি অনেক ভালোভাবে কাশতেছি, ও সেটা ঘুরে ঘুরে দেখে আর যায়। ওদিন আমার স্কুলে যাওয়া হয় না, স্কুলটা ওই দিন আমি পালাই, আমার সাথে আমার ফ্রেন্ডটাও থাকে। তো ওই দিন দেখা গেছে ওইটা আর একটা সিগারেটের থেকে মানে পুরো 3-4 বাকি ধোঁয়াটা ভিতরে নেই, আর ভেতরে নিতে পারি না, আমার কাশি আসে বা মাথা ঘুরেতেছে, এই তো এরকম কোন একটা ফিলিং। তো সারাটা দিন আমি মন খারাপ করে বসেছিলাম, বাসায় গেলাম। তো এরকম দেখা গেছে কোচিং, যেটাতে কোচিং ঠিক মতো আমি যাচ্ছি না, মানে যেদিন কম্বাইন ক্লাস হচ্ছে সেদিন আমি নাই, অ্যাবসেন্ট। স্কুলে দেখা গেছে আপনার স্কুলও পালাই দিচ্ছি প্রতিনিয়ত, ক্লাস ভালো লাগতেছে না কোনো কিছু, ভালো লাগে
শেষের দিকে নাকি ক্লাস
না না ক্লাস 9 শুরুর দিকে,
শুরুর দিকে ঘটনা,
তখন আপনার ফার্স্ট টার্ম ক্লাস শেষ।
জি,
তো তখন এরকম করতেছি কন্টিনিউ, স্কুল পালাইতেছি, এটা করতেছি, সেটা করতেছি। তো আমার কোচিং এ যে 2টা ফ্রেন্ড, ওরা এই জিনিসটা বুঝতে পারে যে হঠাৎ করে আমি একটু খারাপ হয়ে গেছি। আর তখন উত্তর ওই জায়গাটাতে বেশ মানে গ্যাঞ্জাম জিনিসটা অনেক বেশি মানে প্রচলিত, ছোটখাটো ব্যাপারে গ্যাঞ্জাম হওয়া, হাতাহাতি, মারামারি হওয়া,
জি,
তো জিনিসটা তো দেখা গেছে আস্তে আস্তে আমি একটু জড়ে যেতেছি। মানে একেবারে ভালো লাইফ থেকে খারাপ লাইফে চলে যাওয়া আমার ফার্স্ট টাইম আর কি। স্কুলে যাচ্ছি না, স্মোক করতেছি কন্টিনিউ, এই জিনিসটা আবার সাথে ফলো করে,
সাথে ফলো করলো,
হ্যাঁ কিছুটা ফলো করে। তো ও আমাকে একদিন ও স্কুল থেকে ছুটি হয়ে যাচ্ছে, তাই ওর জন্য দাঁড়িয়ে নি, আমরা এমনি দাঁড়িয়ে আড্ডা মারতেছি, স্মোক করতেছিলাম। তো হঠাৎ করে ও আসে, আসে আমাকে ডাকতেছে সারা দিনে, ওর ডাকে সারা দিনে, কারণ আমার ভিতরে খুব জেদ, আমি সারা দেবো না, আমার কথা হচ্ছে এটাই। তো আমার বেস্ট ফ্রেন্ড যে, সে আমার কাছে এসে আমাকে একটু দূরে নিয়ে গিয়ে বললো দেখ দোস্ত কাছে গিয়ে দেখ কি বলে, তোর কথা শুনে আমি যাই। তো তো ও আমাকে একটু বেশ দূরের থেকে একটা ডায়েরি ঢেললো আমাকে। তো ডায়েরির ভেতরে একটা চিঠি ছিল, চিঠি আজও আছে আমার কাছে। চিঠিটাতে এরকম লেখা ছিল যে তুমি কেন এরকম করতেছো বা তুমি কেমন আছো, এই টাইপের অনেকটা কিছু লেখা ছিল। যে তুমি এখন স্মোকিং করো, স্কুলে ঠিক মতো যাও না, কেন করো এটা করো। আরো এটা বললো যে ওর সাথে প্লিজ আবার কন্টিনিউ রিলেশন করতে, না হলো যে কোনো একটা ইনসিডেন্ট করে বসবে, এই টাইপের কোনো একটা কিছু আমাকে সে লিখে পাঠায়। তারপরে কোচিং এ গিয়ে আমি তখন তাকে একটা রিপ্লাই দিয়ে কোচিং চিঠিটা, আমি আমার মেন টার্গেট তখন তুমি কেন ব্রেকআপ করলো সেটা জানো। তো কোচিং এ যাই, কোচিং এ গিয়ে তাকে প্রায় 1-2 দিন 3 দিন এরকম বারবার বলতেছি যে তুমি কেন রিলেশনটা ব্রেকআপ করছি, আমাকে রিজনটা বলো। সে বলবে না বলবে না বলবে না। অলরেডি তখন আমি ভালো মানে অনেকটাই খারাপ পথে চলে গেছি, কন্টিনিউ স্মোক করতেছি, মানে টুকিটাকি গ্যাঞ্জামো করতেছি, এটা সেটা করতেছি, মানে যথেষ্ট ফ্রেন্ড আমার, তো ওই কারণে বলতে যাচ্ছে না। হঠাৎ করে একদিন আমি ওকে বলেই বসলাম যে যদি তুমি রিলেশনটা কন্টিনিউ করতে চাও তোমাকে বলতেই হবে কারণটা, তুমি কেন রিলেশনটা ব্রেকআপ করছি না।
যাবৎকালের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড নট স্টোরি এবং একটি গল্প যেটা হ্যালো ইট 920 তে প্রচার করা সম্ভব হয়নি, সেই গল্পটি সহ মোট 10টি জীবনের গল্প নিয়ে জীবনের গল্প নামে আমার সম্পাদনায় আপনারা বইটি পাবেন বর্ণ প্রকাশের স্টলে। স্টল নাম্বার হচ্ছে 122 বইমেলাতে, এবং খুব শীঘ্রই ওখানে আমার সঙ্গে দেখা হবে। হ্যালো ইট 920 এর ফ্যান যারা আছেন, অতিথি যারা আছেন এবং একই সাথে যারা অনুষ্ঠানটিকে ভালোবাসেন, সবাই মিলে আমরা একটা গেট টুগেদার করার প্ল্যান করছি। আমি খুব শীঘ্রই ডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। 4 মিনিট পরে ফিরে আসছি, আমার সঙ্গেই থাকুন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য এখানে আছে সবুজ। ওকে দেখার জন্য হোক, কোনো কোয়ারি থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেস্টে আছে আরজে কিবরিয়া নামে। এবং যারা এখানে জীবনের গল্প বলতে চান তাদের জন্য একটি নাম্বার ফিক্সড করা আছে, ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা চাইলে আপনাদের জীবনের গল্পের মূল বিষয়টি বলে আপনার ফোন নাম্বারটি দিয়ে বলবেন, আপনার সঙ্গে যোগাযোগ করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ওকে, আমরা আবারও ফিরছি সবুজের কাছে। সবুজ, তারপর?
হ্যাঁ, তো আমি তাকে বলতেছিলাম যে তুমি কেন রিলেশনটা ব্রেকআপ করছো, আমাকে সেটা তোমাকে বলতে হবে যে তুমি কন্টিনিউ করতে চাও। তখন সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলবো, কিন্তু তোমাকে আমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস আগে তুমি বলো। সে বলে তুমি কাউকে কিছু করতে পারবা না। আমি বললাম মানে? তখন সে আমাকে বলে যে আমার যে দুটা ফ্রেন্ড ছিল কোচিং এর, তারা দুজন নাকি বলছে যে আমি মেয়েদেরকে নাকি টিস করি, এটা সেটা করি, মেয়েদের সাথে ফান করি, নানান কথাবার্তা নাকি আমার সম্পর্কে তারা বলছে। তো এই জিনিসটা শোনার পর আমার তো প্রায় মাথা ঘুরে গেছে, যে জিনিসটা কোনোদিনও সম্ভব না আমাকে তারা সেসব কথা বলছে আমার নামে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি মনে হয় আমি কিগুলি করি, দেখতে তাকে আস্ক করলাম। সে আমাকে বললো যে না। আমি বললাম তাহলে তুমি কেন ব্রেকআপ করছো? তখন সে আমাকে বললো যে আমি তখন বুঝতে পারিনি, ওদের কথা আমি তখন বিলিভ করছি। আচ্ছা, তারপর আমি তার সাথে কোনো কথা না বলে ডিরেক্টলি কোচিং থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমার বেস্ট ফ্রেন্ড যে, তাকে ডিরেক্টলি কথাটা বললাম, তখন ও বললো আয় স্কুলে দেখতেছি। তো সেদিন আমি স্কুলে যাই, গিয়ে ওদের দুজনকে খুঁজে বের করি। বের করার পর ওই দিন ফার্স্ট কারো কারকে আমার হাত তোলা, ওদেরকে ছোটখাটো নামাই দিয়ে থাপ্পো লাথি এরকম, প্রথম কারো গায়ে হাত তোলা। তো এরপর থেকে মনে করেন ওরা দুজন আমাকে যথেষ্ট ভয় পায়। তারপর থেকে রিলেশনটা আমাদের খুব ভালোভাবে কন্টিনিউ হচ্ছিল, প্রতিদিনই দেখা গেছে একবার দুবার করে দেখা হচ্ছে আমাদের। আর আমার সব থেকে মানে কি বলবো, মানে যে জিনিসটা আমাকে আজও নাড়া দেয়, কখনো হয়তো বা কোচিং বন্ধ, স্কুলও হয়তো বা বন্ধ, আমি হয়তো বা তার বারান্দার সামনে এসে দাঁড়াইছি, মনে মনে ভাবতেছি যে যদি একটা বারের জন্য সে বারান্দায় আসতো, হঠাৎ করে এসে দেখি মানে তাকিয়ে দেখি সে বারান্দায়। তো সে হয়তো কথা বলতে পারতো না, তার অনেক প্রবলেম ছিল, বার দাঁড়িয়ে থাকতো, ইশারা অনেক কিছু বলতো, আমিও হয়তো বলতাম। এই যে দুজনের মানে দুজন দুজনকে দেখা, এটার যে মানে ফিলিংসটা ওই সময় ছিল আমার, এটা কখনো ভুলতে হয়তো পারবো না।
ফার্স্ট লাভের ক্ষেত্রে এই জিনিসটা সবারই আছে, মানে প্রথম হাতে ধরা, প্রথম চিঠি, প্রথম চুম্বন, এটা একটা গানই আছে জেমস এর একটা গান। এটা আসলে মানে প্রত্যেকের জীবনের ক্ষেত্রে অসাম একটা ফিলিংস জায়গা থাকে, এটা আসলে যে কোনো প্রথম জিনিসের ক্ষেত্রেই বোধ হয় থাকে আর কি। যাই হোক, হ্যাঁ বলুন, তারপর
তো এরকম চলতেছে, একবার দেখা হচ্ছে আমার ছুটির সময়, তার ছুটির সময়, আর একবার যখন আমার ছুটি হয় তখনও সে বারান্দায় দাঁড়িয়ে থাকতো, আমি তার সামনে দিয়ে যেতাম প্রত্যেকটা দিন। কিন্তু একটা জিনিস যেটা ভাইয়া, আমার স্মোকটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে এখান থেকে। তো সেই জিনিসটা ও আমাকে অনেক রিকোয়েস্ট করতে স্মোক না করার জন্য, বা স্মোকটা তখন আমি করে যাচ্ছি, আমি মোটামুটি অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড বলতে কি, মানে স্কুলে আসলে আমাকে স্মোক করতে হচ্ছে, ফ্রেন্ড সার্কেল আছে তখন আমার, তখন তাও যেন আমি স্মোক করি, একত্রে স্মোক করতেছি। তো এইভাবে চলতেছে বেশ ভালো। আর আরেকটা কথা, তখন আমি কন্টিনিউ ক্রিকেট খেলতাম, একটা মাঠ ছিল, নামটা বলতে চাচ্ছি না, সেখানে আমি কন্টিনিউ ক্রিকেট খেলতাম এবং ভালো ক্রিকেট খেলতাম। হঠাৎ একদিন আমার খেলা দেখে, ওখানে আবার ফুটবল খেলাও হতো, একটা ফুটবল কোচ আমার ক্রিকেট খেলা দেখে এসে বলতেছে, আমার নাম জিজ্ঞাসা করে, আমার বাসা জানতে চায়। তো উনি আমার সাথে আমার বাসায় যেতে চায়।
আচ্ছা,
তো আমি ওনাকে আমার বাসায় নিয়ে যাই। তো উনি আমার আব্বু আমাকে ডিরেক্টলি বলে যে, আপনার ছেলের ভেতর কিছু প্রতিভা আছে, ওকে আমার কাছে দেন। আমি মানে উনি আমাকে বলতেছে যে, ওনার যে ফ্রেন্ডের যে কোচিং আছে, কোচ নামটা আমার খেয়াল নেই, উনি সেখানে আমাকে অ্যাডমিট করতে, মানে অ্যাডমিট হতে বলতেছিল।
আচ্ছা,
তো আমার আম্মু বলতেছে যে, দেখেন স্যার, ওর তো সামনে পরীক্ষা, SSC পরীক্ষা আছে সামনে, এখন যদি ওকে খেলাই দিয়ে দেবো, তো এমনি অনেক বেশি খেলাধুলা করে, ঠিক মতো পড়ালেখাও করতে চায় না, দেখা যাবে SSC তে অনেক খারাপ রেজাল্ট করবে। তো এমনিতেই খেলতে থাকছ মানে বিকাল টাইমটাতে, আর SSC টা যদি কমপ্লিট হয়, আপনার নাম্বারটা দিয়ে চান আপনার সাথে, আমি কন্ট্যাক্ট করে ওকে ওখানে ভর্তি করে দিব।
ওকে,
আমি বারবার আব্বু আম্মুকে বলতেছিলাম, আমি ভর্তি হবো, আমি ভর্তি হবো, আমি ক্রিকেট খেলবো, আমি খেলোয়াড় হতে চাই। তো এইভাবে আমার মনে করেন দিনগুলি কাটতে থাকে, ওর সাথে কাটানো কিছু সময়, লাইক একসাথে হাত ধরে হাঁটা, বৃষ্টি হইতেছে, আমি তখন এখানে একটা লেক ছিল, তো ওই লেকটাতে আমরা ম্যাক্সিমাম মানে সময়টাতে আড্ডা মানে ডেট করতাম ওই লেকটাতে। ওর বাসা যেহেতু কাছে ছিল, ওর ভাই ছিল আবার, তো ও খুব একটা দূরে যেতে সাহস পেত না।
আচ্ছা,
তো আমিও কখনো জোর করিনি ওকে, তোমার যেখানে কমফোর্ট তুমি তুমি সেখানে চলো আমার সাথে।
আচ্ছা,
তো দেখা গেছে যে আপনার ওই সেক্টরটার এভরি রোড, এমন কোন রোড নেই যেখানে আমরা হাঁটি না একসাথে, গল্প করি না, ওই লেকটাতে অনেক সময় কাটাইছি আমরা একসাথে। অনেস্টলি স্পিকিং, তাকে যদি ভালোবাসার দিক থেকে বলেন, শুধু তার হাতটাই ধরা আমার।
ওকে, প্রথম কবে হাতটা ধরেছিলেন মনে আছে?
এটা কোচিং এ, কোচিং এ কোন একটা মানে কিছু 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 একটা ছলে আর কি, সে আমার দুষ্টামি করতেছিল, তো ওইখান থেকে তার হাতটা ধরা।
আচ্ছা,
তো লেক একদিন হাঁটতেছি আমরা, তো আমার বাকি ফ্রেন্ড যারা ছিল প্রায় 24-25 জন, তারা লেক এক সাইড আড্ডা মারতেছে, আর আমি আর ও হাঁটতেছি।
জি,
এমন সময় হঠাৎ বৃষ্টি, তো ওই বৃষ্টির দুজনে হাঁটতেছি, আমি বলতেছি তুমি তো ভিজে যাচ্ছ, বাসা যাবা না? তখন বলতেছে যে, না ভাল লাগতেছে তোমার সাথে ভিজতে, মন ঠান্ডা লাগবে তো, জ্বর আসবে, বললে আসলে আসো কোনো সমস্যা নেই, তোমার সাথে ভিজবো। তো বেশ এক দেড় ঘন্টার দুজন আমরা হাঁটি, ভিজি, অনেক মজা করি, যে স্মৃতিটা এখনো নাড়া দেয় আমাকে। অনেক ভালোভাবে ক্লাস 9 কাটে।
জি,
ক্লাস 10 যখন উঠি, আমার স্কুল পালানোটা একটু বেড়ে যায়, স্মোকের পরিমাণটা একটু বেড়ে যায়, পড়ালেখার থেকে তখন অনেকটাই দূরে সরে আসি।
জি,
সাথে এই সব কিছুই নোটিস করে, আমাকে একদিন বোঝাইলো যে, দেখো তুমি যে এরকম করতেছো, তা আমাদের তো কোনো ভবিষ্যৎ থাকবে না, তুমি যদি ভালো একটা কিছু না করতে পারো, ভালো একটা পজিশনে না যেতে পারো, তুমি তোমার বাবা মাকে সব প্রস্তাব দিতে পারবা না, কি বলবা তুমি কি করো?
ওকে,
ছোটখাটো কোনো চাকরি করলে তো তোমার মানে আমার বাবা মা তোমাকে একসেপ্টই করবে না, তোমাকে ভালোভাবে ভালো রেজাল্ট করতে হবে। আর ও তখন আমার থেকে অনেক ভালো ছাত্রী ছিল।
জি,
ও ছিল সায়েন্সের, আমি ছিলাম কমার্সের।
আচ্ছা,
তো আমাকে অনেক কিছু বলে, এই জিনিসগুলো আমি আসলে বুঝতে পারি। তো তখন থেকে আবার পড়াশোনাটা স্টার্ট করা, যদি বলেন অপ্রেরণা থেকেই খুব ভালোভাবে পড়ালেখা করতেছি।
জি,
ক্লাস 10 টেস্টের আগ দিয়ে অনেক মজা করতেছিলাম আমরা।
জি,
আমাদের তো আপনার ওই যে মডেল ক্লাস না কি বলে কোচিং ক্লাস,
জি,
এটা তো একসাথে হতো, তো টিফিন ছিল না, ছুটির সময় মাঠে নেমে আমরা একসাথে কথা বলতাম, গল্প করতাম, আমার ফ্রেন্ড আমার সাথে থাকতো সবসময়। তো একদিন কি নিয়ে যেন কে ওকে কিছু একটা বলে, তো ওই জিনিসটা আমি ফলো করি, ফলো করে আমি একদম মাঠের ফালে ওকে মারি, ওর সামনে।
মানে কাকে মারেন আপনি? এটা
ওই ছেলেটাকে, মানে কানুন ছেলে,
মানে সামহাও আপনাদের টিস করেছে বা কিছু একটা,
লাইক মানে কোন একটা সিগন্যাল বা কোন একটা কিছু দেওয়া, জিনিসটা আমাকে হার্ট করছে।
ওকে,
এটা দিয়ে আবার বিচারও গেছিল এসএসটি হেড স্যারের কাছে, যেখানে মাঠে মারামারি হয়েছে, তো আমার নামও যে আমাকে বেশ পিটায় ছাড়ে।
জি,
তো স্যার পিটাইতেছিলাম, জিজ্ঞাসা কারণ জিজ্ঞাসা করলে আমি বলি স্যার আমাকে গালি দিছিল, আসলে তো কিছু করে নাই, হয়তো বা কোনো সিগন্যাল দিছে, আমি হয়তো নেগেটিভলি নিয়ে ওকে মারছি। তো ও আমাকে পরের দিন বলতেছে যে তুমি আজকে কসম খাওয়া মার, তুমি আর কখনো মারামারি করবা না। তখন আমি ওকে বললাম যে দেখো আমি কসম খাইতে পারবো, হ্যাঁ তবে এই কথাটা দিতে পারি, ও কারণ কখনো কারো গায়ে কোনোদিন হাত তুলবো না, আমি তোমাকে এই কথাটা দিতে পারি, কিন্তু প্রয়োজন হলে আমি অবশ্যই কারো কারো গায়ে হাত তুলবো। বলে ঠিক আছে তুমি এটা করো। আর একটা কথা বললো যে তুমি স্মোক করাটা ছাড়া দাও। তখন আমি বললাম দেখো আমি কন্টিনিউ সিগারেট নিতেছি, আমি এখন হুট করে সিগারেটটা ছাড়তে পারবো না, আমার একটু সময় লাগবে, তো সিগারেট খাওয়া একটু কমে দিই, কিন্তু ছাড়তে পারি নাই, আড্ডা মারতেছি। আর ওই সময়টা থেকে দেখা গেছে যে আমার কিছু ফ্রেন্ডরা মানে 26-30 জনের ভেতর হাতে কোনো 4-5 জন কুইড নিত কম বেশি প্রতিদিনই। তো এই জিনিসটা আমি দেখতাম, বাট আমি কখনো নিতাম না, আমার ভেতরে কখনো ইন্টারেস্টটাও জাগতো না। আর আমার যে বেস্ট ফ্রেন্ডটা ছিল, তো ও হ্যাঁ ক্লাস 9-এর মাঝখান থেকে ও একটা রিলেশনে পড়ে, সেটা আমার লাইফের ফার্স্ট লাভ।
আচ্ছা,
আর ওর রিলেশনটা ছিল রিলেটিভের ভেতরে, ওর রিলেটিভটা ওই স্কুলেই পড়তো আমাদের সাথে, মানে আমার ফ্রেন্ডের মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল সাথী,
জি
তারও ফ্রেন্ড ছিল।
ওকে,
তো এই জিনিসটা দেখা গেছে বেশ ভালোই চলতেছে, আমরা দুজন একসাথে ডেটে যেতেছি, আমরা দুই ফ্রেন্ড একসাথে সবকিছু করতেছি। তো ক্লাস 9-10 আপনার টেস্ট হলো আমাদের, টেস্টের রেজাল্ট দিলো, টেস্টে খুব ভালো রেজাল্ট করলাম,
জি
থার্ড হয়েছিলাম পুলিশের ভেতরে স্কুলে।
আচ্ছা,
এসএসসি তে হ্যাঁ টেস্টের পর আমাদের যোগাযোগ কানেকশনটা একটু দূরে চলে যায়। টেস্ট এসএসসি টা দেই, অনেক ভালো হয় এসএসসি টা, এসএসসি তে আমার A+ আসে, আমাদের মানে ফ্রেন্ডস সার্কেলের ভিতরে সব থেকে ভালো রেজাল্ট আমারই হয়। তো ওখান থেকে চিন্তা করতেছি কোথায় ভর্তি হব, বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া, তো বেশ কয়েকটা জায়গায় আমাকে ওয়েটিং এ রাখে। আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করলাম মাঝখানে, ও বললো যে যে স্কুলে ছিল ওই স্কুলের কলেজে সে ভর্তি হবে।
জি,
তো আমি বললাম যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এখানে ভর্তি হচ্ছে আমিও ভর্তি হই, একটা সাপোর্ট থাকবে আমার।
ওকে,
আচ্ছা এই চিন্তা করে আমি ওখানে ভর্তি হয়ে যাই। আর আমার সাথী যেটা আমার গার্লফ্রেন্ড, ওর খোঁজ খবর নিতে নিতে আপনার ক্লাস যখন শুরু হয় ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস, তখন জানতে পারি সে আপনার ওটার মানে একটু দূরে আরেকটা কলেজে সে ভর্তি হয়েছে, মানে একই এরিয়াতে,
ওকে
একটু সামনে এক সামনে আর কি, তো সেখানে সে ভর্তি হয়েছে। আচ্ছা তো এখন কন্ট্যাক্ট কিভাবে করা যায়, আমি তখন কলেজে ওঠার পর প্রথম সেট নেই, তো তাকে কোনো কোনো ভাবে আমার নাম্বারটা দেই। তো সেই কলেজে গিয়ে আপনার টিফিন টাইমে তার যে কোনো একটা বান্ধবীর নাম্বার থেকে আমার একটা মিস কল দিত, তো পুরো টিফিন টাইমটা আমার সঙ্গে কথা বলতাম।
ওকে,
আর মাঝে মাঝে দেখা হইতো তখন, কারণ তখন তার আম্মু তাকে নিয়ে যেত, নিয়ে আসতো। ও এটার পেছনে একটা কারণ আছে, হ্যাঁ ক্লাস 10-এর মাঝামাঝি সময়ে তাকে আমি একটা গিফট দেই, আর মাঝখানে আমার দুইটা চিঠি দেওয়া থাকে, তাকে একটা কার্ড গিফট করি আর্টিস্ট গ্যালারি থেকে, সে কার্ডটা ওপেন করলে জাস্ট একটা হার্ড স্প্রিং এর মতো এরকম বের হয়ে আসতো। এটাই সে একটা কার্ড, ও ওর বাসায় তিনটা জিনিসই ধরা খায়। আর কার্ডে হচ্ছে আপনার আমার নিজের নামটা কখনো দেইনি, নামটা চেঞ্জ করে দিতাম, নিজের নামটা দিলে কারণ আম্মু যদি পায় তাহলে আমাকে চিনে ফেলবে, কোচিং এসে আসতো।
আচ্ছা,
তো ওই জিনিসটা পাওয়ার পর থেকে আম্মু ওকে অলওয়েজ গার্ডে রাখতো, যেখানেই যার সে সাথে নিয়ে যায় বা সাথে নিয়ে আসে। দেখা গেছে যেদিন আমাদের মানে কলেজ নেই সেদিন আমাকে ফোন দিতেছে বাহির থেকে, তার ফ্রেন্ডের কোনো কোনো ভাবে তার ফ্রেন্ডের নাম্বার থেকে মিস কল দিতেছে, আমি ফোন ব্যাক করতেছি। আর ফার্স্ট ইয়ার প্রথম 4 মাসের মতো দেখা গেছে আমি কলেজ মানে ক্লাস করিনি, ক্লাস পালাইছি, ওই যে একটা নেশা ভিতরে ছিল ক্লাস পালানো মজা, সেটাই আর কি করতেছিলাম। একদিন আপনার তখন আমি সেকেন্ড টার্ম
জি
সেকেন্ড টার্মটা যখন দেই, দেওয়ার পর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা জিনিস একদিন বলতেছে, ওই দিন বলতেছে তো সাথে ক্লাস করবো না, ভালো লাগতেছে না। আমি বললাম ক্লাস করবি না, আচ্ছা ঠিক আছে কই যাবি, বলে আয় চল লেকে চল। গেলাম তার সাথে লেকে, সে কিছু সিগারেট কিনলো 10-12 মতো সিগারেট কিনলো, সিগারেট ধরাইলো, বলে নে সিগারেট ধরাইলাম। লেকে হাঁটতেছি আর বলতেছি তোর একটা কথা বলবো, আমি বললাম হ্যাঁ বল। বলে তিনি একটু শক্ত হতো, একটা কথা বলবো একটু সিরিয়াসলি নে। আমি বললাম আর বল কি আর বলবি তুই, বলে আয় বস। বসলাম, বলে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। আমি বললাম হ্যাঁ তুই আমার বেস্ট ফ্রেন্ড, বলে আমি যা করবো তোর অবশ্যই ভালোর জন্য, অবশ্যই ভালোর জন্য, আর যেটা বলবো অবশ্যই তো তুই বিশ্বাস করবি নাকি। আমি বললাম কেন বিশ্বাস করবো, তোর কি আমার সেটাই মনে হয়? তো বললো যে সাথীর অন্য কাছে ফিজিক্যাল রিলেশন আছে।
হু হু,
আমি জিনিসটা শোনার পর জাস্ট দাঁড়িয়ে যাই, আমি দাঁড়িয়ে জাস্ট ওটা বললাম তুই কি বলতেছিস, তুই কিছু বুঝতেছিস? বলতো জিনিসটা আমি আরো 2 মাস আগে জানছি, বাট এই দুইটা আমার সময় লাগছে আমার জিনিসটা আসলে সত্যতা যাচাই করার জন্য, কারণ তুই আমার একটা বেস্ট ফ্রেন্ড। তখন আমি বললাম বিশ্বাস করি না, বলতো কি প্রমাণ লাগবে? আমি বললাম কি প্রমাণ মানে তোর কি প্রমাণ আছে? বলে দেখ দোস্ত, তুই তো আমার জানোস যে আমার মুখের উপর কেউ কথা বলতেও একটু ভয় পায়, আর আমার সাথে 10-12 জন মিথ্যা কথা বলবে সেই সাহসটা কম বেশি কারো তেমন একটা হওয়ার কথা নয় উত্তরাতে। তো আমি তখন সেটা স্বীকার করলাম। পরের দিন ভাইয়া আমাকে একটা ফ্রেন্ডের সাথে কথা বলে দিল, যেটা হচ্ছে যে মানে ওই ফ্রেন্ডটা মানে আপনাকে কিভাবে বলবো মানে সাথীর একটা ওই নতুন কলেজে গিয়ে একটা নতুন মেয়ে ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, যে ছিল আপনার প্রফেশনালি, আর ওই মেয়েটার যে বয়ফ্রেন্ড ছিল এখন সেটা ছলনাই হোক যেভাবে হোক তাকে নিয়ে গিয়ে মানে কোনো কোনো ওয়েতে তার সাথে ফিজিক্যাল রিলেশন করানো হয়।
এটা আপনি কার কাছ থেকে শুনলেন?
এটা আমাকে আমার ফ্রেন্ডটা বললো।
ফ্রেন্ডটা বললো? ওকে, তো ফ্রেন্ডটা বললে আপনার ফ্রেন্ডটা জানলো কিভাবে?
আমার ফ্রেন্ডটা জানলো, আমার ফ্রেন্ডটা ওই মেয়েটারও ফ্রেন্ড, মানে ওই যে
প্রফেশনাল। ওকে ওকে, বুঝতে পেরেছি, যাকে আপনি আপনার জায়গা থেকে এরকম বলছেন। হ্যাঁ
তো আমার কথা হচ্ছে আমি তাদের এই কথা তো বিশ্বাস করতেছি না,
রাইট?
আমি বললাম যে আমি এটা বিশ্বাস করি না, কখনো করতেই পারে না, অনেক বেশি সিগারেট খাওয়া হচ্ছে, কলেজ তোর একেবারে যাওয়া হচ্ছে না আমার।
জি, কিন্তু সন্দেহ মনের মধ্যে ঢুকেছে।
হ্যাঁ সন্দেহ অবশ্যই মনের ভিতরে ঢুকছে যে কিছু না কিছু না হলে আমার ফ্রেন্ড অন্তত আমাকে এভাবে কখনোই বলতো না।
ওকে,
তো একটা সময় আমার একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড ছিল বেস্ট ফ্রেন্ডের মতো ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে বললো দোস্ত একটা জিনিস দেখাবো। আমি বললাম কি? বলে যে তুই কষ্ট পাবি। আমি বললাম কি? বলে দাঁড়া দাঁড়া আগে বলি। আমি বললাম হ্যাঁ বল। ও বলতেছে যে এরকম একটা জায়গা তাদের কাছে সাথীর নাম্বার আছে এবং তাদের মেসেজও আছে।
দালাল?
জি হ্যাঁ, ও ছিল আপনার
এসএসসি পরের ঘটনা।
হ্যাঁ হ্যাঁ, কলেজ লাইফের ঘটনা,
কলেজ লাইফের ঘটনা।
আর ওই ছেলেটা ছিল আপনার মানে কন্টিনিউ সব জায়গায় যাতায়াত
মানে পরিচালয় যেত।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তো ও যখন এই কথাটা আমাকে বলে তখন আমি পুরো রেগে গেছি ওর উপরে যে ধরে আমি মাইরা বসবো। তো ও আমাকে পরের দিন বলতেছে যে ঠিক আছে আমি তোর কালকেই প্রমাণটা দেখাবো।
ওকে,
তো কালকে দেখলাম একটা ছেলেকে নিয়ে আসলো, আগে যে কি দালাল, তাকে নিয়ে আসলো। তো ও আমাকে বললো মানে দালালকে অফার করলো যা ঘুরে আবার, ওর তো পরিচিত যা একটু সামনে যাবো ঘুরতে যাবো। তো রিক্সায় ওরা দুজন উঠলো, তো ওই ফ্রেন্ডটা আমাকে ডাক দিল যে আয়, তুই আমার সাথে একটু কাজ আছে। তো আমি গেলাম, ও মানে আমার ফ্রেন্ডটা আমার উপরে বসলাম, রিক্সার নিচে বসলাম।
জি,
এরকম যাচ্ছি কথাবার্তা বলতেছে, আমার ফ্রেন্ডটা বললো ওই দালালকে বলতেছে দোস্ত তোর মোবাইলটা একটু দে। ও দালাল জিজ্ঞেস করলো কি করবি? তাকে দেখ না এমনি নিলে তোর ফান্ডান করতেছে আর নাম্বার টাম্বার নিবে এই টাইপের মজা করতেছে। তো নিয়ে আমাকে তখন দেখা, আর তখন মানে সাথীর পার্সোনাল একটা নাম্বার ছিল, সেটা আমার কাছে ছিল নাম্বারটা।
ওকে,
তখন ও আর কি ফোন নিয়ে মানে আমার সামনে ঠিক এভাবে ধরে ঘাটতেছে সবকিছু, একটা মানে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সে নাম্বারটা দেখালো, দেখে আমাকে একটু চাপ দিয়ে বললো এটা কি সে নাম্বার না। আমি চেক করে দেখলাম এটা সে নাম্বার, মেসেজে গেলো, মেসেজে কিছু মেসেজ দেখাইলো আমাকে, লাইক বেশ অনেক কথা। তো আমি মেসেজটা দেখলাম যে সেটাও সাথীর নাম্বার থেকে মেসেজ গুলি।
আচ্ছা, কি ধরনের কথা ছিল?
কথাগুলি এরকম ছিল যে কেমন আছো, মানে অন্যরকম একটা কথাবার্তা যেটা বলে, লাইক রিলেশনশিপও বলা যায় না আবার সেটা ফ্রেন্ডশিপও বলতে পারবেন না আপনি।
ওকে,
বাট সেটা আমার ভিতরে লাগার মতোই কথা।
ওকে ওকে,
তো এই জিনিসগুলো আমি দেখি, দেখার পর আমি টোটালি ভাইয়া শকড, আমি নিজেকেই বিশ্বাস করতে পারতেছিলাম না আসলে কি দেখতেছি, আমার সাথে কি হচ্ছে। ওদিন বাসায় যেতে আমার প্রথম আমি জেদ করি বাসায় যেতে, আমার সন্ধ্যা পার হয়ে যায়। তো বাসা থেকে ফোন দিচ্ছিল বারবার, বাট আমি ফোন পিক করতেছিলাম না। বাসায় যায়, বাসায় গিয়ে বলি এমন খেলতে গেছিলাম দেরি হয়ে গেছে। তো আম্মু তখন আমাকে অনেক বকাবকি করে যে এত রাত কেউ করে কখনো, একটা ফোন তো দিতে পারতে অন্তত। পরের দিন কলেজে যাই না, স্কুলে মানে আশেপাশেই যাই না, আমি যোগাযোগ করতে থাকি কোথা থেকে কি পাওয়া যাবে। আমি মানে জিনিসগুলি
কেন আপনি, আমার যেটা মনে হয় যে কেন আপনি তাহলে, যেহেতু আপনি ওই দালালি যেটা বলছেন, আপনি দালাল বলছেন, দালাল সাথে কথা বলতে পারতেন বিষয়টা নিয়ে, ইভেন আপনার ফ্রেন্ডকে দিয়ে কথা বলাতে পারতেন। হ্যাঁ অন্যভাবে
আরেকটা কথা ছিল ভাই এখানে, ওই রিক্সাতে আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করতেছিল যে দোস্ত এমএটারে চিনস, যে নাম্বারটা আছে। তো শূন্য মতো নাম বললো হ্যাঁ চিনি। তো বলে বাসা কে বলতো? তো ভাই একদম এক্সাক্ট অ্যাড্রেসটা দিছে ও।
তো ইট ডাজন্ট মিন যে ওই আপনার গার্লফ্রেন্ড এই ধরনের কাজ করে, অন্য কোন ধরনের সম্পর্ক তো থাকতে পারে,
হতে পারে হয়তো বা তখন আমার মাথায় এটা কাজ করে নাই,
বাট আপনি আপনার জায়গা থেকে আপনি প্রচন্ড রকম কষ্ট পেয়েছেন। কেন ওর নাম্বারটা থাকবে?
হ্যাঁ কেন ওই নাম্বারটা ওর কাছে থাকবে? ও তো আর ভালো ছেলে না, কেন ওর কাছে থাকবে? আমার আর ফ্রেন্ডের কাছে থাকে আমার কোনো প্রবলেম নেই।
ওকে,
তো এরপর থেকে আমি করতে থাকি মানে আমার মানে মেমোরি গুলো আমি ভুলতেই পারতেছি না যেটা কি হলো, এটা আমার সাথে কি হচ্ছে। তখন লাইফে ফার্স্ট আমি আপনার স্লিপিং পিল নেই।
ওকে, প্রথম স্লিপিং পিল নেওয়া শুরু করলেন?
হ্যাঁ, আর এর মাঝে যে আমি স্মোক করতেছি সেটা আমার বাসায় জানে না। আমি অনেকটা সেফটি নিয়েই স্মোক করি, স্লিপিং পিলটা অনেকটা সেফটি নিয়ে স্লিপিং পিল নিতেছি। ফার্স্টের দিন দেখা গেছে রাত্রে ঘুম আসতেছে না ভাইয়া, চোখ দিয়ে পানি পড়তেছে আমার, ঘুম আসছে না কোনোভাবেই আসতেছে না। স্লিপিং পিল নিলাম 4-5টার মতো, তবুও ঘুম আসতেছে না। কিছুক্ষণ পরে 2-4 নিলাম, একবারে কখনো বেশি খাইনি, অল্প অল্প পরিমাণে খাইছি, জাস্ট যেন সেন্সটা আউট করা যায়, আর বেশি সেন্স আউট হলে তো বাসা থেকে ধরে ফেলবে এই চিন্তাটা করে কখনো বেশি নিতাম না, একেবারে অল্প অল্প পরিমাণে নিতাম। তো এভাবে মনে করেন আমার সময় কাটতে থাকে। আমার প্রায় এট এ টাইম ভাইয়া 6টা মাস আমি কন্টিনিউসলি স্লিপিং পিল নেই।
ওকে,
পার ডে আপনার এভারেজ যদি ধরেন 10 থেকে 15টা পার ডে এভারেজ। তো ওই সময়টা ভাই আমি অনেস্টলি স্পিকিং আমি কোনো মেমোরিজ আমি একটা দিনও বলতে পারবো না।
তো আপনি বিষয়টা নিয়ে আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা উচিত ছিল না?
না, আমার ভিতরে তখন ঘৃণা চলে আসছে ভাই, আমি তখন তার সাথে কন্ট্যাক্ট করি না, বা সে যে আমাকে একটা ফোন দিবে সেটাও কখনো সে করে নি 6 মাসের ভেতরে ভাই।
6 মাসের মধ্যে যোগাযোগই নেই?
না, কোনো যোগাযোগ।
কলেজ আলাদা ছিল?
হ্যাঁ, আলাদা কলেজ ছিল। তো এই 6টা মাস দেখা গেছে আমি ফ্রেন্ডসের কাছে একটু দূরে সরে আসছি। আমি ঠিক মতো মানে ভার্সিটি মানে ক্লাসে যাচ্ছি না, কলেজে যাচ্ছি না। তো এরকম চলতেছে আর 6টা মাসের ভাইয়া স্মৃতি যদি বলেন, আমার একটা দিনের কথা মনে পড়ে। হয়তো 6 মাসের ভেতরে কোন একটা ঈদ ছিল, যে ঈদে আপনার নামাজ পড়ে এসে আমি আমার কোন মানে আমার আশেপাশে কোন একটা ফ্রেন্ড অথবা ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম। তো সেখানে আমাকে মানে কোক খাইতে দেয়।
আচ্ছা,
তো আমি তখন ওই কোকের মাঝখানে প্রায় 1 পাতা স্লিপিং পিল মিশিয়ে সেটা খাই। আমার এতটুকু মনে পড়ে, আমি 6টা মাসের ভেতরে,
জি,
আর কোনো স্মৃতি আমার মনে নেই।
ওকে,
তো 6 মাস একদিন আপনার মানে স্লিপিং পিল যেভাবে ছাড়া 6 মাস পর আর কি। কলেজ একটা দিন একটু বেশি মাত্রায় খাই ফেলছিলাম, আর ওই দিন একটা ফ্রেন্ড আপনার নতুন একটা পিল নিয়ে আসছিল, সেটা হচ্ছে ওই দিন আমি ফার্স্ট নাম শুনি,
জি,
সেটা নিয়ে এসে বলো যে এটা ট্রাই করে দেখতে পারো, তুই তো এখন অনেক কিছু নিতেছিস, এটা ট্রাই করে দেখ, তত ঘুম আসে না বা তত ভুলে থাকা দরকার তোর গার্লফ্রেন্ডের, তুই জিনিসটা ট্রাই করে দেখ। তো ওই দিন এখানে দেখা গেছে আমি 2টা খাই, আর আগের থেকে খাওয়া ছিলাম আপনার প্রায় 6টার মতো। 6টা খাই, কলেজে ঢুকছি, কলেজে ঢুকে আমি ওই জিনিসটা আপনার 2টা কি 3টা নেই, এর বেশি নেই না। তো 2 ঘন্টা পরে দেখা যায় আমার মোটামুটি বেশ সেন্স আউট, আমি মোটামুটি একটু সেন্সের বাহিরে, মানে ঠিক মতো হাঁটতে পারতেছি না, ঢুলা পড়তেছি, আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডটাও খায়।
ওকে,
তো দেখা গেছে যে দুজনেরই মোটামুটি একটু প্রবলেম হচ্ছে চলাফেরায়। তো স্যাররা এসে মোটামুটি 2-1 জন বোঝে, বাট ওই স্যাররা আবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ ছিল, ব্যস্ত জিনিসটা তেমন কেউ কিছু বলে নাই। ওই 2টা টিচার লাস্ট যে 2টা ক্লাস ছিল। তো ওই দিন আমার এক ফ্রেন্ড আমাকে গাড়ি দিয়ে এসে বাসায় নামিয়ে দিয়ে যায়। বাসা আসার মতো অবস্থা আমার ছিল না। বাসায় যখন আমি উঠি, সিঁড়িতে উঠতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে পড়ে যাবো।
আচ্ছা,
অনেক কষ্টে বাসায় ঢুকি। ঢোকার পর এখন আম্মু যখন গেট খোলে তখন নিজেকে অনেক কষ্ট কন্ট্রোল করি আমি, ভিতরে অনেক ভয় কাজ করতেছে যে যদি ধরা পড়ে আম্মু তোমাকে মেরে ফেলবে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে ডিরেক্ট কাপড়টা ছাড়তে পারি না, জুতাটা খুলেই আমি ডিরেক্ট বিছানায় শুয়ে পড়ি। আর আম্মু ইন মানে এই টাইম আমাকে বলতেছে যে বাবা গেটটা লাগা, আমি একটু বাহিরে যাচ্ছি, তোর এক আন্টির সাথে একটু বাহিরে যাবো। তখন আমি মনে মনে বললাম যা যাক বাঁচলাম। তো আম্মু বাহিরে চলে গেল, আমি গেটটা লাগিয়ে গিয়ে তখন ঘুমালাম। আর ওই দিনের কাহিনীটা আবার আমার বাসায় যার ফ্রেন্ড উঠে দিয়ে গেছে, আমার এলাকারই এক খুব ক্লোজ বড় হয় যে আমাদের মানে রিলেটিভও সেই জিনিসটা দেখতে পারে যে আমি মনে
আমার অবস্থা খারাপ।
হ্যাঁ, আমার অবস্থা খারাপ। তো সে এই জিনিসটা আমার আম্মুকে ফোন দিয়ে ইনফর্ম করে, জানতে মনে হয় ভালো লাইনে নাই ও, হয়তো বা কোনো না কোনো একটা খারাপ লাইনে চলে গেছে। তো এই জিনিসটা আবার মনে করেন আমার ভাইয়া যখন বলে আম্মুকে, ওই দিনে আবার ভাইয়ের সাথে আমার দেখা হয়, বুঝছেন তো? ওই ওই ভাইয়া আমাকে নানান ধরনের জেরা করতেছে।
কোন ভাইয়া এটা?
এটা আমার এলাকার এক মানে ক্লোজ বড় ভাই, আমাদের রিলেটিভও হয়, বাট উনি মানে একটু অন্য টাইপ স্যার, একটু মাস্তান টাইপ স্যার বলতে পারেন।
জি,
তো উনি আমাকে অনেক ধরনের জেরা, অনেক ধরনের হুমকি ধামকি দেয় যে কি করিস তোর, কিন্তু মানে ভাবসাব আমি ভালো দেখতেছি না এটা সেটা, তোর কিন্তু তোর বাসায় বিচার দিয়ে দিব আমি, এটা সেটা বলতেছে। তারপর সে ডিরেক্টলি জিজ্ঞাসা করে তুই ঘুমের ওষুধ খাস নাকি? তো আমি বললাম যে না ভাই, এটা তোকে এরকম তো তেমন কিছু করি না। আচ্ছা, তো আমি তো ভয়ে মনে করেন দৌড়ে বাসায় গেছি। আমার কাছে যে কটা স্লিপিং পিল ছিল সবগুলি মনে করেন আমি ছিঁড়ে কোমর দিয়ে ফেলে দিই আর পাতাগুলি বাইরে ফেলে দিই।
ওকে,
তো আম্মু ওই দিন বাসায় আসে, বাসায় এসে আমাকে ডিরেক্ট চার্জ করতেছে। আমার তখন একটা ড্রয়ার ছিল, যে ড্রয়ারটা আমি অলওয়েজ লক রাখতাম ওই ড্রয়ারেই রাখছিলাম। তা আম্মু ফোর্স করতেছে চাবি দাও চাবি দাও, আর ওই ড্রয়ারে মনে করেন আমার ওই সাথীর অনেক গিফট দেওয়া, তো ওই গিফট গুলি ড্রয়ারে ছিল।
এই এই ছেলেটি কেন চার্জ করবে? উনি তো আপনার বাসায় এসে চার্জ করার মতো রাইট রাখে না।
না না, চার্জ করতেছে আমার আম্মু,
চার্জ করছে আপনার মা, রাইট?
হ্যাঁ, আম্মুকে সে জানিয়ে দিছে। তো আম্মু আমাকে চার্জ করতেছে যে চাবি দাও চাবি দাও, আমি চাবি দিব না, কারণ একে হচ্ছে তো আমার কাছে এমন কোনো প্রুফ নাই এখন, বাট আমার কাছে তো গিফট গুলি আছে, আমি কি জবাব দিব? আম্মু যদি জিজ্ঞাসা করে সেই ভয়টা কাজ করতেছে। তা আম্মু কোনো না কোনো ভাবে তালাটা ভেঙে ফেলে, ড্রয়ারটা সার্চ করে, কিচ্ছু পায় না, গিফট গুলি দেখে কিছু বলে না আমাকে। তারপর ফোনে দেখি কথা বলতেছে ভাইয়ার সাথে, যে আসলে ওর কাছে তো তেমন কিছু পাই নাই। তো ভাইয়া বলতেছে জানতি ও হয়তো বা সরাই ফেলছে, বা আমি শিওর ও এরকম কিছু একটা করতেছে, ওর সঙ্গ খারাপ। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেকদিন ভীত ছিলাম, যারা বাসায় জানতে পারলো তোমাকে একেবারেই মেরে ফেলবে।
রাইট,
তো এরকম চলতেছে হঠাৎ করে। হ্যাঁ, তখন আমার ফেসবুক আইডি আছে, ওরও ফেসবুক আইডি আছে।
এটা কমাস পরের ঘটনা, মানে আপনি যখন একটু শিওর হলেন যে ওর সঙ্গে ওর ফিজিক্যাল রিলেশন থাকতে পারে, তার কতদিন পরের ঘটনা? ফেসবুক আইডি তখনও ছিল?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে,
আচ্ছা, তো এটা হচ্ছে মানে যখন আমি ডাউট করি, তার 6 মাস তো আমি আপনার ড্রাগ ই নিলাম, স্লিপিং পিলটা নিলাম,
হুম হুম
6 মাস পর আপনার 10-12 দিনের ভেতরে এটা ঘটনা। তো ওর ফেসবুক আইডি আছে, আমার আইডি আছে, তো আমার কোচিং এর যে ফ্রেন্ডটা, তখন সে আমার মোটামুটি ভালো ফ্রেন্ড হয়ে যায়।
তখন কি ফর্মালি আপনাদের ব্রেকআপ হয়েছে না হয়নি?
না, ফর্মালি ব্রেকআপ হয়নি বলতে,
কিন্তু
আপনার
যোগাযোগ অফ,
যোগাযোগ অফ
6 মাস,
6টা মাস।
ওকে,
তো সে আমার ওই ফ্রেন্ডকে ফেসবুকে নক করে, একটা টাইম দেয় আমাকে, ডেট দেয়, একটা টাইম দেয় যে ঠিক এই ডেটে এই টাইমে আমাকে এই জায়গাটা থাকতে হবে।
আপনাকে?
হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডটাকে সেটা জানিয়ে দেয়।
আচ্ছা, তখন আপনারা কি ফোন টোন ইউজ করতেন না?
হ্যাঁ, আমি ফোন ইউজ করতাম,
ও ইউজ করতো না?
ও হ্যাঁ, ও ইউজ করতো,
অফকোর্স ইউজ করতো। তাহলে আপনাদের মধ্যে যোগাযোগ ছিল না, একেবারে যোগাযোগ ছিল না?
একেবারে
যোগাযোগটা
যোগাযোগ
কেন
ছিল
ছিল
না।
না?
যোগাযোগটা ভাই আমি ফোন দিই নি,
হুম হুম
যে আমি ঘৃণা করতাম তাকে।
এটা কি তাকে বলেছিলেন?
না, তো এটা পরে যখন দেখা হয় তখন আমি তাকে মানে
আপনি
কথা
ফোন
বলে
দেন,
আসি।
তার তো ফোন দেওয়ার কথা, সে বারবার তো নক করার কথা, কারণ আপনাদের মধ্যে।
আর এর মাঝখানে এই যে ঘটনাটা ভাইয়া, এই জিনিসটা ওর বাসায় অনেক জিনিসটা নিয়ে অনেক মানে ঝামেলা হয়, এই জিনিসটা নিয়ে,
কি ধরনের?
এই যে ফিজিক্যাল রিলেশন জিনিসটা নিয়ে ওর বাসায় অনেক অনেক ঝামেলা হয়, এটা আমি ওর কাছ থেকেও শুনছি এবং আমার মানে অনেক ফ্রেন্ডের কাছ থেকেও জিনিসটা শুনছি ওর আশেপাশে।
সামহাও আপনাদের মধ্যে যোগাযোগ ছিল না এই সময়টাতে?
হ্যাঁ
ওকে, ঠিক আছে, আমরা একটু পরে আবারও ফিরছি। আর প্রিয় শ্রোতা, 5 মিনিটের জন্য একটা ব্রেক নেব, তবে একটা কথা কিন্তু বারবারই বলছি, যারা হ্যালো ইট 920 কে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য একটা সুখবর, সংগ্রহে রাখার মতো একটি বই এবারের বইমেলায় প্রকাশ করছে হ্যালো ইট 920 অনুষ্ঠান। এ যাবৎকালে সবচাইতে মোস্ট ওয়ান্টেড 10টি জীবনের গল্প নিয়ে এবারের বইমেলায় জীবনের গল্প নামে একটি বই সম্পাদনা করেছি আমি। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন একেবারে নামমাত্র মূল্যে। সবার কথা বিবেচনায় রেখে বইটির বাজার মূল্য ধরা হয়েছে 200 টাকা। 200 টাকায় আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। বইটি বাজারে এনেছে বর্ণ প্রকাশ। বইমালার 122 নম্বর স্টলে আপনারা বইটি পাবেন, এবং বইটি আমি লিখেছি। আর এখানে একটি গল্প যেটি আমরা এবিসি রেডিওতে প্রচার করতে পারিনি, সেই গল্পটি এখানে সন্নিবেশ করা হয়েছে, এবং এটি কোনো কালেই হয়তো প্রচার করা সম্ভব হবে না। যারা বইটি পড়বেন শুধুমাত্র সেই সব পাঠকদের জন্য এই বিশেষ গল্পটি এখানে রাখা হয়েছে। আচ্ছা, আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসছি, আর আমার গেস্টকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria kebria.rj এই পেজটিতে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একটি বই প্রকাশ করেছে জীবনের গল্প নামে। এখানে এ যাবৎকালের বেস্ট যে গল্পগুলো হ্যালো ইট 920 তে শ্রোতারা মনে করেছেন, সেই সব গল্প নিয়ে 9টি গল্প সেখানে আছে প্রচার করা হয়েছে, যেটা এবং একটি গল্প যেটা প্রকাশ করা সম্ভব হয়নি আমাদের রেডিওতে, রেডিও এডিক্সের জায়গা থেকে। মোট 10টি গল্প নিয়ে জীবনের গল্প নামে বর্ণ প্রকাশ এবারের বইমেলায় বইটি এনেছে, এবং বইটি আপনারা পাবেন 122 নম্বর স্টলে বইমেলাতে। খুব শীঘ্রই ওখানে একটা গেট টুগেদার করবো আমরা হ্যালো ইট 920 শ্রোতা যারা আছি, যারা বইটি সংগ্রহ করতে চান, যারা আমার সঙ্গে কথা বলছেন, দেখা সাক্ষাৎ করতে চান। আমি ডেটটা খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে। ফেসবুকে কথা বলছিলেন, হ্যাঁ,
তখন আমাদের যোগাযোগটা ছিল না, তো ওই আমার ফ্রেন্ডটাই কোনো রকম ভাবে সে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেয় একটা ডেট একটা টাইম, যে সেই ডেটে ওই টাইমটা তো আমাকে ওখানে থাকতে, সে আমার সাথে মিট করতে চায়। এটা আপনার 6-6.5 মাস পরের ঘটনা। তো আমি মনে অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে আসলে যাই সেই জায়গাটাতে, একদম টাইমের কিছুক্ষণ আগেই যাই। যাওয়ার পর
আপনি জানতেন সাথে আপনার সঙ্গে মিট করতে আসছে?
হ্যাঁ।
ওকে,
তো সে আসলো, আমি দেখলাম সে আমার পাশে বসলো, তার মুড টু অফ, মন খারাপ, আমারও মন খারাপ। আর আমি আগে থেকে অনেক হেলদি ছিলাম, এই মানে 6-6.5 মাসটাতে আমি অনেকটা হ্যাংলা হয়ে গেছি, অনেকটা শুকিয়ে গেছি। স্লিপিং পিল নেওয়ার কারণে ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি এই কারণে।
আচ্ছা,
তো এরকম চলতেছে, ওর সাথে কথা হচ্ছে আমার, আমাকে জিজ্ঞাসা করতেছে কেমন আছো, মানে তুমি যেরকম রাখছো সেরকমই আছি বলে। মানে আমি বললাম যেটা বলছি সেটার আনসার দাও, আমি যে ব্যাপারে তোমার নামে কথাগুলি শুনছি এগুলি কি ঠিক, তুমি আশা করি বুঝতে পারতেছো কি বলতেছি। তখন সে আমাকে বলে যে আসলে আমার নামে এরকম গুজব ছড়ানো হয়েছে, ব্যাপারটা আমার বাসা পর্যন্ত গেছে। সে তখন আমাকে আবার বলতো রিলেশনটা কন্টিনিউ করতে। এখন আমি তাকে বললাম তুমি যে কাজটা করছো, তারপর আমি কি করে তোমার রিলেশন কন্টিনিউ করবো,
ওকে
সেই স্কোপটা তো তুমি আর রাখো নাই। তখন সে আমাকে রিকোয়েস্ট করতেছিল, বলতেছিল যে এটা আসলে ও করে নাই, সে না করতেছিল আমাকে।
হুম হুম
আমি সবকিছু ভুলে তাকে বললাম ওকে, তাকে আরেকটা চান্স দিলাম আমি, ঠিক আছে আমরা আবার রিলেশনটা কন্টিনিউ করি। তো রিলেশনটা আবার কন্টিনিউ করলাম, আগের মতো দেখা হতো হতো না, খুব কম দেখা হতো, কম কথা হতো, কারণ ভাইয়ার যে জিনিসটা কি অনেস্টলি আমার মনের থেকে আগের মতো সেই ফিলিংসটা কাজ করতো না।
ওকে
এইচএসসি প্রিটেস্ট দিলাম, প্রিটেস্টের পরে হচ্ছে প্রিটেস্টের মাঝখানে আমার যে বেস্ট ফ্রেন্ডটা ছিল ভাইয়া,
জি
ও তখন ওর গার্লফ্রেন্ডের সাথে একটা প্রবলেম হয়।
হুম হুম
সেটা হচ্ছে একটা জিনিস আমাকে শেয়ার করে, ওর গার্লফ্রেন্ডের নাকি কোনো রকম একটা ভিডিও বেরিয়েছে, এটা নাকি কোন কে জানে খুব বলছে।
ওকে
আচ্ছা এই জিনিসটা আমি ওকে বোঝালাম যে দেখ দোস্ত, মানে এটা হচ্ছে ওর গার্লফ্রেন্ডের বান্ধবী মানে ওকে বলছে।
ওকে
আমার কথা হচ্ছে এটা জেলাসি থেকে হতে পারে, এই জিনিসটা আমার ফ্রেন্ডকে বোঝানোর চেষ্টা করছি, জিনিসটাকে তুই জান ভালো মতো। ও মানে একটু পাগল টাইপের ছিল। তো এই জিনিসটা দেখে গেছি কি ভাইয়া, মানে ওই যে মেয়েটা ছিল ওর ফ্রেন্ডরা, মানে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের যে ফ্রেন্ডরা ছিল, তারা জিনিসটা অনেক ছড়াই ফেলছে, মানে একেবারে ফল্ট একটা জিনিস ভাইয়া, যার কোনো প্রুভ মানে কোনো ভিত্তি নাই।
জি
বাট এই জিনিসটা যখন বাইরে আলোচনা চলতো, স্বাভাবিক ভাই আমার ফ্রেন্ডের খারাপ লাগারই কথা।
জি
এই জিনিসটা যখন আমাদের ব্যাচের ভিতরে অনেকটা বেড়ে যায়, বা এই জিনিসটার কোনো না কোনো একটা কিছু সে হয়তো বা জানতে পারে বা বুঝতে পারে, সাডেনলি ভাইয়া টেস্টের ঠিক 7 দিন আগে সে আমাকে অ্যাভয়েড করে শুরু করলো। আমার ফ্রেন্ডটা যে ফ্রেন্ডের সাথে আমার রিলেশন সেই ক্লাস 7 বা 8 থেকে, যে আমাকে কোনোদিন মনে করেন একটা ধমক দেয় নাই, বা মানে আমাদের ভিতরে কখনো ঝগড়া হয়নি ভাইয়া,
হুম হুম হুম
কখনো অ্যাভয়েড তো দূরের কথা, সে আমাকে অ্যাভয়েড করতেছে। লাইক স্যারের বাসায় পড়তে যাচ্ছি, বের হয়েছি, সে আমাকে বলছে দোস্ত তুই বাসায় চলে যা, আমি একটু কাজে যাব। অথচ ভাই আমরা বাসার থেকে দুজন এক টাইমে বের হইতাম, একসাথে রাস্তার মাঝখানে দেখা করতাম, ওখান থেকে স্যারের বাসা, স্যারের বাসা থেকে কলেজ, কলেজ শেষে একসাথে এসে দুজন দুই দুজনের বাসে। তারপর দিনটা ছিল শুক্রবার, হঠাৎ একদিন আমাকে একটা ফ্রেন্ড ফোন দিল, ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে ওর ব্যাপারে কিছু খবর জানো, তোমার ফ্রেন্ডের কথা বলে। আমি বললাম মানে কার ব্যাপারে? বলে ও নাকি একটু কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে।
আচ্ছা
তুই তোর বেস্ট ফ্রেন্ড, তুই একটু খবর নিয়ে রাখ, বাসার নাম্বার আমার কাছে ছিল। আমি আন্টির নাম্বারে ফোন দিই, আন্টি হচ্ছে গিয়ে আন্টির নাম্বার ফোন দিলে ওর বড় ভাই ছিল, বড় ভাই ফোনটা ধরে,
আচ্ছা
ওর নাম ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই আমার ফ্রেন্ড কোথায়। তখন ওর ভাই বলতেছে ভাই ও তার নাই, ও তা কখনো আসবে না। আমি জাস্ট শকড,
মানে আপনার বেস্ট ফ্রেন্ড?
আমার বেস্ট ফ্রেন্ড।
আচ্ছা
আমি সেটা বিলিভ না করে আমি ওর নাম্বারে ফোন দিছি, আমার ফ্রেন্ডের নাম্বারে। ওর আম্মু ফোন ধরছে, তখন কান্নার শব্দ পাইলাম, জিজ্ঞাসা করলাম বলে বাবা ও তো আর নাই, আমার ছেলে আমার রেখা চলে গেছে অনেক দূরে, আর কখনোই আসবে না।
মানেটা কি, মানে কারণটা কি?
হ্যাঁ আমি তখন ভাইয়া জাস্ট উঠে এক দৌড়ে ভাইয়া আমি ওর বাসায় যাই, খুব একটা দূরে ছিল না বাসাটা, দৌড়ে দৌড়েতে বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পর দেখতে পাই যে মেয়েটা তার লাশটা শোয়ানো, সে ফাঁসি দিছিল
মেয়েটার জন্য।
হ্যাঁ মেয়েটার জন্য।
এটা কি সত্যি সত্যি ভিডিও বের হয়েছিল মেয়েটার?
আমি আজ পর্যন্ত ভাই সেটা ফাইন্ড আউট করতে পারিনি, বাট হয়তো বা এরকম হতে পারে যে মেয়েটার অন্য কোনো একটা ছেলের সাথে রিলেশন ছিল।
টিনেজদের মধ্যে কি হচ্ছে, মানে দিস ইজ আ এপিসোড, ওর বয়স মাত্র 21, যে আজকে এখানে জীবনের গল্প বলতে এসেছে, কিছুদিন আগে এই এই সময়টা পার করে এসেছে। আমরা যে ইলেকট্রনিক ডিভাইস গুলোর কথা বলি, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে অনেক বড় বড় পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু এই যে বলুন মোবাইল ফোন ব্যবহার কিংবা ভিডিও কিংবা ফোন নাম্বার, অনেক বেশি সহজ করে দিয়েছে আমাদের মধ্যে কমিউনিকেশন। কিন্তু সহজের মধ্যে কি আসলে সহজ, নাকি আমাদের জীবনটা, সন্দেহের জায়গাটা, সম্পর্কের জায়গাটা এইসব ডিভাইস গুলোর কারণে আরো বেশি জটিল হয়েছে? ওকে হ্যাঁ বলুন, তারপর?
তো আমি ভাইয়া ওর মানে বয়টা দেখে আমার নিজের কান্না কাটকাতে পারিনি ভাইয়া, মানে আমার মনে হলো আমার ভেতর থেকে কি যেন হারিয়ে গেল।
ফাঁসি নিয়েছে?
হ্যাঁ সে ফাঁসি নিয়েছে, তার গলার ভেতরে এমন একটা দাগ ছিল ভাইয়া, যেটা দেখে আমার গাটা শিরশির করতেছিল তখনই। তো আমাদের প্রায় ওই 24-26
দিন ছিল ওই সময়টাতে ওইখানে?
না ভাইয়া ছিল না।
তো যার জন্য মরে গেল সে তারই কোনো খবর নাই।
হ্যাঁ তো আমাদের ওই 24-26 জন ফ্রেন্ড এখানে ছিল, আমরা একটা রুমে গিয়ে সবাই হামা করে কান্না করতেছিলাম, কারণ ও আমাদের ভিতরে একটা ভাই আইকন ছিল, একটা ফেমাস পার্সন ছিল। তো তারপর মনে করেন আমাদের সবারই মোটামুটি এরকম সূত্র হলো যে মেয়েটাকে ফোন দিব, ওর একেবারে মেরে ফেলবো আমরা, এই ধরনের একটা প্ল্যান করা হয় সবাই মিলে।
আচ্ছা
তো ওকে ফোন দেওয়া হয়। আর একটা জিনিস যেটা ভাইয়া, ওই মেয়েটার সাথে মনে করেন মানে ওর যে গার্লফ্রেন্ড ছিল, ওর গার্লফ্রেন্ড মানে ফ্রেন্ড হিসেবে আমার সাথে সব অনেক ভালো রিলেশন ছিল, মানে মেয়েটা আমাকে ভাই বানাইছিলাম, আমাকে বোন বানাইছিলাম, মানে আমাদের আমার ফ্রেন্ডের সাথে ওর গার্লফ্রেন্ডের ঝগড়া হলে আমি ফোনে মাঝে মাঝে ওদেরকে মিলিয়ে দিতাম ফোন করে। তো সবাই ফোন দিয়ে বলতেছে তুই মেয়েটা বিশ্বাস করে না ওদের কথা।
আচ্ছা
তো আমি একবার ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দেখো বোন, ও আসলে আর দুনিয়াতে না কখনো আর কোনোদিন আসবে না। ও তারপরও বলতেছে তোমরা সবাই মজা করতেছো আমার সাথে, তোমরা ওকে ফোনটা দাও। তো তখন মনে করেন আমার এক ফ্রেন্ড লাগে গেছে অনেক, যে মানুষ মনে কেউ মজা করে তোকে কয়েকটা গালি দিয়ে বসে। তো এরপর থেকে মনে করেন মেয়েটা আর কোনো খোঁজ নাই, খোঁজ নাই বলতে কি মানে ওরকম আর কোনো ক্যাম নেই। তো আমি মনে করেন অনেকটাই ভেঙে পড়ি, আমার ফ্রেন্ডরা মারা যাওয়াতে, কারণ আমার লাইফের একটা বেস্ট ফ্রেন্ড যে আমাকে মনে করেন সবকিছু শিখাইছে। হ্যাঁ অনেস্টলি, কিভাবে একা পথ চলতে হয়, কিভাবে সবকিছু করতে হয়, সাহস যোগানো, যেটা সমস্ত কিছু ওর কাছ থেকে শেখা। তো 4 দিন পর হচ্ছে আমার টেস্ট, কোন রকম টেস্টটা দেই মন খারাপ, মানে কলেজে এখন আর আড্ডা দেওয়া হয় না আমাদের, মন টন খারাপ। আর HSC পরীক্ষা ঠিক ভাইয়া 7-8 দিন আগে হবে, তখন আমার একটা পার্সোনাল নাম্বার ছিল, যে নাম্বারটা আমার গার্লফ্রেন্ড আর দুইটা পার্সন ছাড়া কেউই নাম্বারটা জানতো না। তো একদিন রাত্রে আমি ওই দিন আমি আমার ছোট ভাইয়ের বাসায় ছিলাম, তো রাত্রে 11টা বা 11:30 দিয়ে একটা ফোন আসে, নাম বলে, যাকে কি শুভ জানি, বললাম জি। তো বলতেছে যে এরকম এরকম সাথী কে চিনো, জি চিনি, রোড নাম্বার বলতেছে যে তুমি রোডের এখানে কি করো, ওর বাসার পাশের বাসাতে আমি আমার টিচারের কাছে পড়তাম। তাই আমি বললাম যে ভাই আমি এখানে আমার সারা বাসা, আমি এখানে দাঁড়িয়ে থাকি। তো উনি মোটামুটি আমাকে এক ধরনের একটা থ্রেট দেয়, লাইক হচ্ছে উনার কার ভাগিনার সাথে তো সাথীর বিয়ে ঠিক, তো আমি যেন কখনই আর ওই রোডটাতে না যাই, বা আর আমি নাকি তাকে ডিস্টার্ব করি সাথীকে, এই কথাটা সে আমাকে বলছে। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি যদি সাথীর সামনে, সাথী যদি কথা বলে আমাকে, মানে আপনার সামনে যে আমি তাকে ডিস্টার্ব করি, তাহলে আপনি যা খুশি করতে পারেন আমাকে। তখন সে আমাকে বলতেছে যে আমি এত কিছু জানি না ভাই, আমি যেন তোমাকে রোডে আর না দেখি, নাহলে খবরটা মানে অবস্থা খারাপ হবে, অনেক সেট দেয়। তো এটা নিয়ে আমি তেমন টেন্স না, যেটা বা টেন্স একটা ব্যাপারে ছিলাম যে বিয়ে ঠিক। তখন আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলকে জানাই, মানে একটা ফ্রেন্ডকে জানাই যে দোস্ত আমার তো এই সিচুয়েশন।
সম্পর্কের জায়গাটা থেকে আমি যেটা বুঝতে পারছি, আপনাদের সম্পর্কটা মোটেও মজবুত কোনো সম্পর্ক না, বিকজ এই যে বিয়ে ঠিক হচ্ছে আরেকজন মানুষ জানাচ্ছে, এই যেটা হচ্ছে সেটা আরেকজন মানুষ জানাচ্ছে, তারপরে হঠাৎ করে আবার মিট করছেন, কিছুদিন ভালো তো আবার খারাপ, এগুলো কেন নিজেরা নিজেরা আপনারা কনভারসেশনে যেতেন না, যেহেতু দুজনেই মোবাইল ইউজ করতেন?
ভাই আসলে আমার পাশ থেকে না করা ছিল যে আমি যেন কখনো ফোন না দিই, যে পর্যন্ত ও আমাকে ফোন না দিবে, কথা আমাকে বলা ছিল।
তারপর
আমি মনে করি ও ফোন না দিলে কখনো ফোন দিতাম না, ও বল সব প্রবলেম হয় ওখানে, কি ফোন মানে হাইড করে ইউজ করে বাসায়, বাসায় জানে না। তো আমি আমার ফ্রেন্ডকে বলি, তখন আমার ফ্রেন্ড বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তো আমার ফ্রেন্ডের এরিয়াতে বলতেছে যে আমার এরিয়াতে আমি একটা ফ্ল্যাট দেখে রাখতেছি তোদের জন্য, সাপোজ যদি কখনো আইসা পড়ে তো তুই অরিনার সাথে আমার ফ্ল্যাট আইসা পড়িস, তোদের জন্য আমি ফ্ল্যাটটা দেখে রাখতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমার কথা হচ্ছে সাথে তো আমাকে ভালোবাসে, সে তো অন্য কোথাও বিয়ে করা সম্ভবই না এটা তার পক্ষে, তো সে আমার কাছে আসবে, আমি সে অপেক্ষায় আছি, সে আসবে আমি তাকে নিয়ে একেবারেই চলে যাব। সে অপেক্ষায় থাকা আমার পরীক্ষা 2 দিন আগে না 4 দিন আগে, মানে এক্সাক্ট খেয়াল নেই আমার, আমি জানতে পারি ভাই তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
তখন আপনি জানতেই পারেন?
হ্যাঁ, আমি তখন জানতেই পারি।
সে আপনাকে জানায়নি?
সে জানায়নি, এই জিনিসটা আমি আমার ফ্রেন্ডস থেকে মাধ্যমে জানতে পারি তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে।
মানে জনক
গোল্ডেন নেওয়ার মতো একে হচ্ছে টেস্টে একটা ধাক্কা খেলাম, ফ্রেন্ড সুইসাইড করলো, আর এখন হচ্ছে সাথী এবার চিরতরে থাকবে না আমার লাইফে। তো এভাবে মনে করেন পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট পরীক্ষা যেটা দেই বাংলা পরীক্ষাটা, রিটেনটা অনেক কষ্টে দেই আমি, যখন 90টা অ্যান্সার করি, রিটেনটা ফুল মার্ক অ্যান্সার করতে পারি, তো 17টা 90টিক দাগানোর পর হঠাৎ করে মানে স্যার এসে আমাকে বলতেছে তোমার খাতাটা শীত দাও, টাইমস আপ। আমি বললাম মানে, মানে 17টা 90টিক দাগানোর পর আসলে যা আমি কোথায় হারিয়ে গেছিলাম আমি নিজেও বলতে পারি না, আমার কি হয়েছিল আমি সেটা নিজেও জানি না,
পুরোপুরি ব্রেন ব্ল্যাঙ্ক আউট।
হ্যাঁ, তো আমি জাস্ট ওই 17টা 90টিক অ্যান্সার করে বের হয়ে আসতেছি আমার
HSC তে
বোর্ড পরীক্ষায়। আসার পর আমার অবস্থা আরো খারাপ, যে আমি কি করলাম এটা, আমার তো প্লাস গোল্ডেন তো এমনিই মিস, আমার বাংলা এ প্লাস আসতেছে না। তো তখন আরেকটাই চান্স হাতে, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার দিয়ে ব্যাকআপ নেওয়াটা। তো এটার জন্য আপনার অনেক হার্ডওয়ার্কিং করতে হয়, যেখানে আমার বাংলা এ মাইনাস আসার কথা ছিল, আমার রেজাল্টে বাংলা আপনার এ আসে।
একটা বিষয় এখানে সবাই খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা SSC পরীক্ষার্থী এবং ইন্টার পড়ুয়া যারা আছেন, সম্পর্ক আসতেই পারে, সম্পর্ক মনের ভিতর থেকে আসবে, এটা একটা বয়সের জায়গা থেকে এটা সম্ভব, কিন্তু এটার কারণে যদি লেখাপড়া হ্যাম্পার হয়, এটার কারণে যদি যেটা ভালো না হলে ভবিষ্যৎ অন্ধকার, সেই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বয়সে সম্পর্কে না যাওয়াটাই বরং উচিত। ও কিন্তু আজকে সেই জায়গাটাই বেস্ট একটা এক্সাম্পল, ওর গল্পটা পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ওকে বলুন, তারপর
আপনি আপনার বাংলা সেকেন্ড পেপারটা অনেক কষ্টে সেটা ব্যাকআপটা নিয়ে আসি।
জি,
এভাবে আপনার ইংলিশ এক্সামটা মোটামুটি হয়ে যায়, বাট আমার কমার্সের যে মেইন সাবজেক্টটা অ্যাকাউন্টিং পরীক্ষার দিন আমার আবার একটা প্রবলেম হয়। আমি মানে ম্যাথ ছিল আমাদের অ্যাকাউন্টিং এর, 2টা না 3টা ম্যাথ হচ্ছে আমি অ্যান্সারই করতে পারিনি, হঠাৎ করে আমি আবার উদাসীন হয়ে যাই, স্যার এসে বলতেছে খাতা দাও টাইমস আপ।
আচ্ছা,
সেখানে দেখা গেছে আমি মানে বের হয়ে হিসাব করে দেখি আমি অনলি 60 মার্কস অ্যান্সার করছি।
Only 60 marks.
আমি অ্যান্সার করছি, বাট আমি 100 মার্কসই ভাই পারি। তো এভাবে আমার আর এটা একটা পরীক্ষা খারাপ যায়, আর বাকিগুলি কোন রকম ভাবে হচ্ছে, মানে খুব ভালো হচ্ছে না আমার, খুব খারাপও হচ্ছে না। তো আমার HSC রেজাল্ট আসা অত্যন্ত জঘন্য, যেটা ছিল আমার 4.2। বাবার অনেক ইচ্ছা ছিল আপনার ডিফেন্সে যাওয়ার জন্য, আমাকে আসে ডিফেন্সে নিবে। তো এটার জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে SSC HSC দুইটাতে প্লাস। তো আমার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত মানে HSC যখন শেষ হয়, হ্যাঁ HSC শেষ হওয়ার পরে ভাই আমি ফার্স্ট লাইফে আবার গাঁজা খাওয়া শুরু করি।
আচ্ছা,
জাস্ট স্মৃতিগুলো ভুলে থাকার জন্য। কিন্তু ও ভাবে না, খুব কম খাইতাম, জিনিসটা ভয় পাইতাম আমি গাঁজা খেতে, জানলা গাঁজা খেতে আমি কি না কি আমি করে ফেলি, বাসায় আবার ধরা খেয়ে যাই, এই জিনিসটা ভয়টা কাজ করতো ভেতরে। তো অল্প অল্প গাঁজা খাচ্ছি, স্লিপিং পিল আনা হয় না, কিন্তু হিউজলি সিগারেট খাওয়া হচ্ছে আমার। কিন্তু আমার কোনো কিছু আর রুটিনের ভেতর নাই, টাইমের ভেতর নাই, আমি খেলাধুলা থেকে অনেকটা দূরে।
ওকে,
তারপর এভাবে আপনার লাইফটা কাটাচ্ছি, স্মোক করতেছি, মাঝে মাঝে উইড করতেছি।
উইড মানে আপনি গাঁজা নিচ্ছেন?
হ্যাঁ গাঁজা, হ্যাঁ গাঁজা নিচ্ছি। তো পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিব, আপনার স্টুডেন্ট হিসাবে ভাই এতটা ডাল স্টুডেন্ট ছিলাম না যে একটা পাবলিক ভার্সিটিতে আমার চান্স হবে না, হয়তো আর ঢাকা ভার্সিটিতে চান্স পেতাম না, বাট যে কোন একটা পাবলিকে আমি ডেফিনেটলি চান্স পেতাম।
জি,
বাট আমি একটার ফর্মও তুলিনি ভাইয়া,
একটা ফর্মও তোলেননি।
আমার ভেতর থেকে ভাই পড়ালেখার ইচ্ছাটা চলে যায়, আমি টোটাল একটা বছর গ্যাপ দিই, এবং আমার বাবা মা তারা নিজেরাও বিশ্বাস করতে পারতেছে না যে আমার ছেলে পাবলিকে চান্স পাচ্ছে না। তো এর মাঝখানে মানে এভাবে আমি ঘুরে বেড়াইতেছি। আব্বু তখন আমাকে বলতেছে,
বাই দ্য ওয়ে আপনার ইন্টার রেজাল্ট যেন কি ছিল?
4.2।
4.2 মানে এ প্লাস আসেনি?
না, এ প্লাস আসেনি,
বিশাল ক্ষতি জীবনের জন্য। হ্যাঁ বলুন, তারপর?
তো বাবা তখন বলতেছিল মানে পাবলিক ভার্সিটির টার্মটা যাওয়ার পর বলতেছে তোমাকে তাহলে প্রাইভেটে ভর্তি করে দেই, তুমি না হয় নেক্সট ইয়ার একটা চান্স নিলা, যদি পাবলিকে হয় তো পাবলিকে হয়ে গেল, না হলে তুমি প্রাইভেটে পড়তে থাকো। সে আমাকে বলতেছে কোথায় ভর্তি হবো, আমাকে সিস টেস্ট অফার করলো, হেলদি অফার করলো। আমি বললাম যে বাবা আমি এখন না একটু দেখি, নেক্সট ইয়ার একটা পরীক্ষা দিই আমি, আমার কথা হচ্ছে আমার এখন পড়ালেখা মন বসতেছে না, আমি এখন পড়বো না। তাকে আমি নানান ধরনের কথা বলে এই জিনিসটা থেকে দূরে রাখলাম। তো এরপর
এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর আপনার সঙ্গে যোগাযোগ করেননি?
না ভাইয়া, তারপর মানে ও আমার ভেতর থেকে একেবারে উঠে গেছে জিনিসটার পর, কারণ আমি অপেক্ষায় ছিলাম সে আসবে, সে আর আসেনি। আচ্ছা যাই হোক, আমি এরপর আপনার বেশ এর মাঝখানে 6-8 মাস বা 1 বছর মতো চলে যায়, 2014 এর কথা এটা, 13 HSC কমপ্লিট করছি, 14 এপ্রিল মে এরকমই হবে টাইমটা। তো আমি একটা কাজিনের বাসায় যাই, কাজিনটা ছিল আমার বড় বয়সে, বাট ক্লাসমেট মানে ক্লাসমেট ছিল আমার, বাট বয়সে বড় 2-3 বছরের। তো ওর সাথে অনেকদিন পর দেখা, কথাবার্তা বলতেছি, মজা করতেছি, ফান করতেছি, তেমন সময় দেখতাম ফোনে জাস্ট বাবা একটা ফোন আসতো, বাবার ফোন আসতো, আর মাঝে মধ্যে ভাই আমি ড্রিঙ্কস করতাম তখন। তখন আমার কাজিনের দেখতাম ফোন আসতেছে, তো সে ফোনে বুঝতাম যে একটা মেয়ে ফোন দিচ্ছে, সে দেখা যেত রাব বিহেভ করতো মেয়েটার সাথে, রাব বিহেভ করতো, ফোনটা রেখে দিত। তো আমাকে সে বলতো তাকে নাকি মেয়েটা অনেক জ্বালা এটা সেটা, মানে নানান কথাবার্তা, তো এরকম কথাবার্তা কথাবার্তা। আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার নাম এটা ছাড়া দিয়ে বিনিময় তুমি কি দিবা? সে বললো তুই যদি পারস তুই জীবনও পারবি না। আমি বললাম আচ্ছা আমি যদি পারি তুমি কি দিবা? সে আমাকে বলতেছে তুই পারবি না। একসাথে এক কথা তার সাথে বাজি ধরে গেলাম আমি।
চ্যালেঞ্জটা কি ছিল?
চ্যালেঞ্জটা ছিল জাস্ট তার কাছ থেকে সরিয়ে মানে আমার প্রতি তাকে অ্যাডিকশনে নিয়ে আসা মেয়েটাকে।
ওকে,
টাইম ডিউরেশনটা দিয়েছিল সে আমাকে 7 দিনের। তো ওই দিন রাত্রে দেখা গেছে আমার ভাইয়ের ফোনে ফোন আসতেছে, তো আমি ফোনটা পিক করলাম, ফোনটা পিক করে কথা বলতেছি যে ও অনেক ব্যস্ত এটা সেটা, মানে যতবারই ফোন আসতেছে আমি পিক করতেছি, পিক করে কথাটাকে আমি বলতেছি। এরকম একবার দুবার কথা বলার পর দেখা গেছে মানে মেয়েটা কথা বলতেছে আমার সাথে, 3-4 দিন পর সে মেয়ের সাথে মোটামুটি মানে টুকটাক কথাবার্তা শুরু আর কি, যে তুমি কি করো বা আমি কি করি এই ব্যাপারে কি কথাবার্তা শুরু। তো তার সাথে কথা হচ্ছে যে আর আগে আমার ভাইকে আমি একটা জিনিস বলে নিয়েছিলাম যে আমি তোমার নামে কিন্তু টেস্ট লাগাবো। তো এই 3-4 দিনের ভেতরেই আমি ওই মেয়েটাকে অনেক কিছু বলি আমার ভাইয়ের নামে, যে ওর তো এতগুলি গার্লফ্রেন্ড এরা সেটা এটা সেটা করে এটা সেটা করে, মানে নানান অনেক কথাবার্তা বললাম। তো দেখা গেলো মেয়েটা আস্তে আস্তে বলতেছে যে আমি তাহলে এই ছেলে পেছনে ঘুরতাম, সেটা তো করা যাবে না। 5ম কি 6ষ্ঠ দিনের মাথায় কোনো কোনো ভাবে মেয়েটা মানে আমার সাথে কথাবার্তা হয় আমার ব্যাপারে জিজ্ঞেস করে লাইফের ব্যাপারে।
আচ্ছা,
তো আমি তাকে একটু এই কথাটা বলি আমার রিলেশনের ব্যাপারটাতে, মানে শর্টকাট করে একটু বলি যে এরকম এরকম আমার লাইফে এই একটা অ্যাক্সিডেন্ট আছে। তো সে তখন আমাকে বলতেছে ওই রাত্রেই যে আচ্ছা তোমার লাইফে তো অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট আছে, আমাকে কি একটা চান্স দেওয়া যায়?
মানে মেয়েটাই আপনাকে প্রপোজ করে?
হ্যাঁ হ্যাঁ, যে আমাকে একটা চান্স দেওয়া যায়।
খুবই দুঃখজনক, মানে সম্পর্কগুলো এতটাই সহজ। হ্যাঁ বলুন।
আচ্ছা, তখন আমি তাকে বললাম তুমি চান্স দিয়েছো, তুমি তো এটা রক্ষা করতে পারবা না, তুমি রক্ষা করতে পারবা? বলে যে একবার দিয়ে দেখো তো চেষ্টা করি, পারবো কিনা জানি না, সেটা চেষ্টাও তো করতে পারি। এখন আমার কথা হচ্ছে আমি তো ওর সাথে বাজি ধরছি, আমি তো এটাতে সিরিয়াস ম্যাটারে যাবো না, আমার বাজিটা কমপ্লিট হয়ে জাস্ট আমি মেয়েটাকে সবকিছু বলে দিব, আমার টেন্ডেন্সি ছিল এটা। তো এই জিনিসটা আমি মানে পরদিন সকালবেলায় আমার কাজিনকে আমি একটু ডেকে তারপরে এই জিনিসটাকে প্রুফ করি, ফোনে কথাটা একটু লাউডে দিয়ে এটাকে প্রুফ করি, বাজিটা ছিল এটা, যদি আমি মেয়েটাকে পটাতে পারি 7 দিনের ভেতর আমি যা চাবো সে আমাকে তাই দিবে।
জি।
তো পরের দিন সকালে আমার বলতেছে বলতে কি চাস, আমি তাকে বললাম বারে যাবো চলো ড্রিঙ্কস করবো। তো সে আমাকে বাড়ি নিয়ে যায়, ড্রিঙ্কস করি আমরা একসাথে, আমাদের জিনিসটা কমপ্লিট। বাট এই মেয়েটার ব্যাপারে সেটা হচ্ছে ভাইয়া, মেয়েটা সম্পর্কে মানে কন্টিনিউ তো কথা হচ্ছে এই পর্যন্ত প্রায় 10-12 দিন কথা হচ্ছে, এই 10-12 দিনই কথা বলে মনে হলো হ্যাঁ মেয়েটা যথেষ্ট ভালো মেয়ে, যথেষ্ট ভালো মেয়ে, এবং একে কষ্ট দেওয়াটা আমার ঠিক হবে না।
এটা আপনার ফিলিংস?
এটা আমার ফিলিংস, কষ্টটা দেওয়া আমার হয়তো বা ঠিক হবে না, আমি হয়তো বা বাজি লাগছি, বাট মেয়েটা তো হয়তো বা রিয়েলি আমাকে লাভ করতেছে, তার অ্যাক্টিভিটিস আমাকে এটা বলতেছে বা আমি এটা বুঝতেছি তার কাছ থেকে। তো এরকম এক কথা দুই কথা বলার পর অনেক দিন প্রায় 1 মাসের মতো সেটা ফোনে কথা বলা, তখন চিন্তা করলাম যে না দেখি রিলেশনটা একটু সিরিয়াসলি হই, বাট কারণ মেয়েটা অনেক সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা নিয়ে।
অদ্ভুত নয় মানে আপনার একবারের জন্য মনে হলো না যে একটা ছেলের সাথে তার রিলেশনশিপ আছে, 1 সপ্তাহের ব্যবধানে মিথ্যা কথা শুনে সে আমার সঙ্গে সুইচ করলো, মেয়েটাই প্রপোজ করলো, সেই মেয়েটাকে ব্যাপারে আপনি আবার সিরিয়াস হচ্ছেন? দিস রিয়েলি হ্যাপেন্স ইন লাইফ, বিকজ আমাদের সম্পর্কগুলো যেভাবে তৈরি হয়, সম্পর্ক তৈরি হওয়ার আগে বা সম্পর্ক তৈরি হওয়ার মোমেন্টে আমরা একবারও একটা জিনিস চিন্তা করি না যে একটা মেয়ে কিংবা একটা ছেলে এক জায়গা থেকে সুইচ করে একটা জায়গায় আসছে, এই মেয়েটি কিংবা এই ছেলেটি ভবিষ্যতে যে আমাকে সুইচ করে অন্য জায়গায় যাবে না। হ্যাঁ এটা হতেই পারে, সিচুয়েশনাল কেস, ইনসিডেন্টাল কেস বা যেটাই হোক না কেন এটা হতেই পারে, প্রয়োজনের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু কোনো মানুষই তো আসলে পারফেক্ট না। যে মানুষের কাছ থেকে সে চলে আসছে সেই মানুষটার মধ্যেও সমস্যা আছে, এবং যার কাছে যাচ্ছে তার মধ্যেও তো সমস্যা আছে, তাহলে সারা জীবন কি সে সুইচই করবে? তো এই প্রশ্নগুলো আসলে আমাদের মাথায় কাজ করে না, যখন আমরা একটা রিলেশনশিপের শুরুতে থাকি তখন সামহাও এই জিনিসগুলো আমাদের মাথায় কাজ করে না, বাট রিলেশনশিপ কন্টিনিউ করতে গিয়ে একটা স্টেজে এসে আমাদের এই জিনিসগুলো ফেস করতে হয়, এই ডিফিকাল্টি ফেস করাটা আসলে খুবই ভয়াবহ। বলুন তারপর।
তো আমি ব্যাপারটাতে চিন্তা করলাম, এর মাঝখানে ভাই আমি ওকে দেখি নাই, ও আমাকে দেখে নাই, 1 মাস আমরা ফোনে কথা বলি, এবং মোটামুটি বেশ ভালো আমরা উইক হয়েছে একজন আরেকজনের প্রতি, বাট আমি তেমন একটা উইক ছিলাম না, কারণ আমার একে হচ্ছে আপনার একটা কষ্ট আমার আগে ছিল, ও এনাফ উইক আমার পেছনে, আমি যেটা দেখতেছি বা বুঝতে পারি।
তখন ওই ছেলেটা, যে ছেলেটা আপনাকে চ্যালেঞ্জটা দিয়েছিল, সে কি বললো?
সে আমাকে বলতেছে যে দেখ যাই হোক ব্যাপারটা নিয়ে সিরিয়াস হইস না, আমাকে সে বারবার এই কথা বলতেছে।
মানে উনি নিজেও সিরিয়াস ছিল না সব আগে?
না না না।
ওকে, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা, আপনারা চলে আসতে পারেন ফেসবুক পেজে ওকে দেখার জন্য, এবং যারা যারা এখানে অনুষ্ঠানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে কল করবেন এই নাম্বারটিতে 09613892892। আরো একবার বলি 09613892892। আমরা 4 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। একটি ঘোষণা বারবারই দিচ্ছি শ্রোতাদেরকে, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা হ্যালো 8920 তে কান পেতেছেন তাদের জন্য বলি, হ্যালো 8920 এবারের বইমেলায় আপনাদের জন্য একটি বই প্রকাশ করেছে, হ্যালো 8920 বেস্ট নটি জীবনের গল্প। বেস্ট বলছি আমরা এই অর্থে যে শ্রোতা ভোটে যেখানে পাবলিক পার্টিসিপেশন সবচেয়ে আমরা বেশি পেয়েছিলাম, এরকম নটি জীবনের গল্প প্লাস একটি জীবনের গল্প, টোটাল 10টি, এবং এই একটি জীবনের গল্পটি হচ্ছে যেটা আমরা রেডিওতে প্রকাশ করতে পারিনি, এতটাই সেন্সিটিভ ছিল জীবনের গল্পটি, প্রচার করতে গিয়ে আমাকে বিশেষ বাধার সম্মুখীন হতে হয়, যেটি আমরা এই বইয়ে রেখেছি, এবং এটা শুধুমাত্রই এই বই যারা কিনবেন তাদের জন্য। বইটির বাজার মূল্য ধরা হয়েছে নামমাত্র 200 টাকা। বইটি আপনারা পাবেন 122 নম্বর স্টলে, বর্ণ প্রকাশের স্টলে বইমেলাতে। খুব শীঘ্রই ওখানে আমি আসছি, আপনাদেরকে ডেট জানিয়ে দেবো, এবং ওখানে আমরা একটা গেট টুগেদার করবো, দেখা হবে আমার সঙ্গে। যাই হোক, আমরা সবুজের জীবনের গল্পে আবারও ফিরছি।
তো একদিন আমরা ডেট ফিক্সড করি, যেদিন আমরা দেখা করবো, আমার ফার্স্ট মিট, তোর জন্য আমি একটা গোলাপ কিনে নিয়েছি।
জি।
তো আমরা দেখা করি, তা ফোনে বলি যে আমি এই ড্রেস আপ পরে আছি, তো সে আমাকে ফোনে বলে সেই ড্রেস আপটা পরে আসছে। তো আমি দূর থেকে দেখি, তার সামনে যাই, অনেস্টলি স্পিকিং ভাইয়া ফার্স্ট টাইম ওকে দেখে আমার তেমন একটা ভালো লাগেনি, হোয়াট এভার, যেহেতু দেখা করতে আসছি তাকে আমি ফুলটা দিই।
জি।
তো তার সাথে বসি, কোথাও একটা বসা হয় আমার। তো সে ফোনে যেরকম আমার সাথে কমফোর্টলি কথা বলতো, সামনাসামনি সেদিন কমফোর্টলি, হ্যাঁ কমফোর্ট হচ্ছিল না। প্রথম দিন দেখা করার পর আমি বাসায় চিন্তা করতেছি কি করবো বুঝতেছি না, যদিও আমার টেমাটা পছন্দ হচ্ছে না, তো এখন কি করা যায়। বাট আমি চিন্তা করলাম যে মেয়েটা যেহেতু ভালো, বা আমি তো তাকে এতদিন ফোনে কথা বলে তাকে লাইক করতাম, একটু দেখি না দেখি তো লাইক করছি তাকে, তাই ওখান থেকে ভালো লাগে। তো দেখার কি করব, দেখি কি হয়, কন্টিনিউ করি। আর এমনিতে আমার একটা এক্সিডেন্ট আছে লাইফে, দেখা যাক সামনে কিছু ভালো কিছু করা যায় কিনা। তো চিন্তা ভাবনা করে জিনিসটা কন্টিনিউ করতে থাকি, আপনার 2-2.5 মাসের ভেতর জিনিসটা বেশ জোরালো হয়ে যায় আমাদের রিলেশনশিপটা।
ওকে,
তো আস্তে আস্তে দেখা গেছে যে আমি আমার পাস্টের অনেক কিছুই কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি, যদিও তেমন একটা পারিনি। আমি তখনও আপনার উইট নিচ্ছি, মানে গাঁজা খাচ্ছি, স্মোক তো কন্টিনিউ চলছে। ইন দা টাইমে আমার বাসা থেকে আম্মু ব্যাপারটা নোটিস করতে পারে, ওর সাথে আমার ফোনে প্রচন্ড পরিমাণে কথা হতো। তো আম্মু জিনিসটা নোটিস করে, আমাকে একদিন ডিরেক্টলি জিজ্ঞাসা করে বসে যে বাবা তুই কি কোনো রিলেশন করতেছিস কারোর সাথে? তো ওর সাথে হলো তো মা। আমি
তখন কি আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হননি?
না, তখন আমি জিনিসটা ইগনোর করি আমার মাকে, যে না আমি কারোর সাথে রিলেশন করতেছি না, মানে আমি সাই ফিল করি অনেকটা। তো আম্মু জিনিসটা একটু খাটাখাটি করে আসলে সে বুঝতে পারে যে আমি আসলে রিলেশন করতেছি। তো আম্মু জিনিসটা অনেকটাই বের করে ফেলে যে মেয়েটার নাম বা মেয়েটা কোথায় থাকে, এই জিনিসটা আমার কাছে এসে জানে। তো আম্মু একদিন আমাকে ফ্রিলি জিজ্ঞাসা করে, দেখ বাবা যাই করিস একটু বুঝে শুনে করিস, তুই এখন বড় হয়েছিস, তারপর মেয়েটার সম্পর্কে অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করে। তা আমি যতটুকু জানি তাকে বলা সম্ভব ততটুকু তাকে ইনফরমেশন আমি দিই। তো 6-7 দিন পর আম্মু আমাকে একদিন ডাকে, যেভাবে কেরিয়ার তোর সাথে কথা বলবো। তো আমি জানলাম, বললাম হ্যাঁ আমার বলো কি বলবা। বলে তুই যে রিলেশনটা করিস এম এর সম্পর্কে কতটুকু জানিস? আমি বললাম হ্যাঁ জানি। বলে তোর ফ্যামিলি সম্পর্কে কতটুকু জানিস? আমি বললাম আম্মু আমি তোমাকে যা বলছি এর বেশি আমি আসলে জানি না। তখন আম্মু বললো, দেখ আমি তো তোর মা, তো তোর খারাপ চাবো না, বুঝছি না সেটাকে কখনো তুমি চাবা, সতলো তুমি মা। তখন সে আমাকে বলতেছে, বাবা মেয়েটার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড সেটা আসলে তোমার সাথে যাবে না। তো আম্মু আমাকে জিনিসটা ডিটেলস বলে, বলার পর বলে দেখো বাবা এখন এই ফ্যামিলি মানে মেয়ের ফ্যামিলি তার ব্যাকগ্রাউন্ড, তুমি তাকে নিয়ে তোমার দাদু বাড়ি উঠতে পারবা? সে আমাকে ডিরেক্টলি কোশ্চেনটা করে। তখন আমি আম্মুর দিকে তাকে জাস্ট বললাম যে মা আসলে আমার কাছে বলার কিছু নেই, আমি মাথা নিচে করে চুপ করে বসেছিলাম। তো আম্মু আমাকে যে কথাটা বলে, হ্যাঁ অনেস্টলি বলতে গেলে আসলে আমি হয়তো উঠতে পারতাম না তাকে নিয়ে। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমার বাধা দাঁড়াইছে আমার স্ট্যাটাসটা, আমার তো এখানে করার কিছু নেই, আমি তো নিজেকে মানাইতে পারতেছি না। তো আম্মু দেখতেছে যে না আমি তারপরও সরতেছি না। তখন আম্মু আমাকে অনেক বোঝালো ব্যাপারটা।
আপনার মা ও মেয়েটা সম্পর্কে জানতো?
হ্যাঁ, সে খোঁজ খবর নিয়েছিল এর মাঝখানে।
ওকে, জানার পরে সে আপনাকে কি মেসেজ দিয়েছে?
জানার পরে সে আমাকে মেসেজ দিচ্ছে, বাবা এই হচ্ছে তার টোটাল ডিটেলস, এখন তুমি চিন্তা করো বাবা তুমি কি করবা।
ছিল ডিটেলস?
ডিটেলসটা ভাই কাইন্ড এরকম ছিল যে তার বাবাটা আপনার মানে মেয়ের বাবা ছিল গ্রামে থাকতো, তো তাদের জমি তারা নিজেরা চাষাবাদ করে খেত আর কি। তো
সমস্যা কোথায় এখানে?
সমস্যাটা হচ্ছে মানে তাদের ফ্যামিলি যে মানে কি বলবো,
আপনি ফ্যামিলি স্ট্যাটাসের জায়গা থেকে আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস ডিফারেন্ট এবং ম্যাচ করে।
হ্যাঁ হ্যাঁ, ম্যাচ করে, এটাই ফ্যাক্ট। আর আমাদের গ্রামে আপনার মানে দাদু বাড়ি যেখানে, সেখানে এই জিনিসটা নেওয়া হয় অনেক কথাবার্তা হয়তো হয়ে যাবে। তো এটা নিয়ে আমার আম্মু আমাকে অনেক বাধা দিচ্ছে।
ওকে,
তো এটা নিয়ে যখন আম্মু আমাকে অনেকদিন বোঝালো ব্যাপারটা, তো আমি জিনিসটা বুঝতে চেষ্টা না করে আমি আমার মতো চালা যেতেছি। তখন ও আমার সেম বেচিরি, বাট ও তখন একটা বছরের গ্যাপ গেছে, সেটা হচ্ছে ও সরকারি ভার্সিটির আগে একবার পরীক্ষা দিয়েছিল পাবলিকে, ও চান্স হয়নি, তো এবার কোচিং করতেছে, চান্সটা যেন হয়ে যায়। তো এভাবে চলতেছে, হঠাৎ করে একদিন আম্মু আমাকে নিজের একটা শর্ত দিয়ে বসলো যে বাবা তুই কাকে চাস, তোর মাকে চাস না তোর গার্লফ্রেন্ডকে চাস,
কারণ একটা সন্তান কখনোই তার জন্মদায়ী মাকে কিংবা বাবাকে ছেড়ে আসতে পারে না, সেটা যে সিচুয়েশনই হোক না কেন আসা সম্ভব হয় না। এবং একই সাথে যদি খুব প্রিয়তম একটা মানুষ তার জীবনে থাকে, যে মানুষটাই তার আসলে ধ্যান জ্ঞান স্বপ্ন, সেই মানুষটাকেও ছাড়া সম্ভব হয় না। মাঝখান থেকে আসলে দুটো সম্পর্কই কেমন জানি অস্বস্তিকর একটা জায়গায় চলে যায়। হ্যাঁ, তো তারপর কি বললেন আপনি?
তখন আমি আমার মাকে বললাম যে মা তুমি এটা কেমন কথা বললা, তোমার যে কি ওই মেয়েটাই বড় হয়ে গেল? তখন আমাকে বলে ঠিক আছে তাহলে তোর ফোনটা দে। আচ্ছা, ফোনটা নিল, বলে ফোনটা আসার থেকে আমার কাছে থাকবে, তার ফোন ইউজ করবি না। আমি এখন কিছু বলতে পারতেছি না, ভাই সইতেও পারতেছি না, এখন সিচুয়েশনের শিকার হয়ে গেছি, সবকিছু মানে মাইনে নিলাম, এখন মানে কেমন যেন হঠাৎ করে হয়ে গেলাম। সাথে সাথে আপনার নিচে গিয়ে এক প্যাকেট সিগারেট কিনে ডিরেক্ট ছাদে গেলাম, ছাদে বসে আমরা একটার পর একটা সিগারেট খেতেছি, এক প্যাকেট সিগারেট শেষ করছি, আর ভাবতেছি আমি কি করবো বা এটা কি হইতেছে আমার সাথে। তো তখন থেকে তো আমার ফোনের সুইচ অফ, ওকে কোনো মেসেজ দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, আমি ওই সাইডে অনেক টেনসড, হঠাৎ করে আমার ফোনের সুইচ অফ কেন?
আচ্ছা,
ওই দিনটা আমি সারাদিন ভাবলাম ভাবলাম, পরের দিন যাই হোক আম্মা আমাকে সারা রাত বোঝাইলো, আমি তো উদাসীন। পরের দিন
আপনার মাকে বলেছিলেন যে আগে আপনি একটা আনহ্যাপি রিলেশনশিপে ছিলেন?
না না ভাই, তখন সেটা বলার সাহসটা আমার হয়নি।
ওকে,
তো আম্মাকে এটাই আমার ফার্স্ট জানে তো তখন আম্মু মানে পরের দিন আর কি সেটা হচ্ছে আমি পরের দিন আবার গাঁজা নেওয়া শুরু করি কন্টিনিউ ভাবে, এবং সেটা মাত্র অতিরিক্ত ভাবে। তো আম্মু মানে ওই 7 দিন জানে যে আমি আসলে ওর সাথে কোনো কন্ট্যাক্ট করি না, মাঝখানে আবার বুঝতে পারে আমি কন্ট্যাক্ট করি, বাসায় আপনার কারো কাছে একটা ফোন ম্যানেজ করি, এক্সট্রা একটা সিম নিয়ে আমি ওর সাথে আবার কন্ট্যাক্ট শুরু করি, তো সেটা আমার আম্মু আবার বুঝতে পারে। বোঝার পর আম্মু আমাকে আবার বোঝায় জিনিসটা, আবার ভালো মতো বোঝায়, সে আমাকে ঢাকার বাহিরে নিয়ে যায় ঘুরতে, নিয়ে যায় আমি তাকে ভুলে থাকতে পারি, অনেক চেষ্টা করে অনেক কিছু করার জন্য যেন আমি তাকে ভুলে থাকতে পারি। হ্যাঁ, ওইটা ফার্স্ট টাইম আমার মা আমা জানে আমি স্মোক করি, ওই সময়টা ছিল ফার্স্ট টাইম, তখন আমার ভিতরে ভয় বলতে কিছু ছিল না, আমার সেন্সটা তেমন ভাবে কাজ করতো না, আর প্রতিদিনই ভাই আমি গাঁজা নিচ্ছি এবং অনেক বেশি মাত্রায় গাঁজা নিচ্ছি। নীতিনীতি জিনিসটা আমার এমন হয়ে গেছে আমি স্মোক মানে গাঁজা যে নিচ্ছি সেটা আমার বাসায় কখনো টের পায় না, মানে এতটা আমার ভিতর শুয়ে গেছিল জিনিসটা, তারা কখনো বলতে পারবো না যে আমি গাঁজা নি মানে গাঁজা খেয়ে বাসায় ঢুকছি। এভাবে চলতেছে আমার লাইফটা, 2-3 মাস ওর সাথে খুব কম কন্টাক্ট হচ্ছে মাঝখানে, ও একটু দূরে দূরে মানে আস্তে আস্তে মানে সবাই নিতেছে সবকিছু। হঠাৎ করে চিন্তা করলাম
আমার গার্লফ্রেন্ড,
হ্যাঁ হঠাৎ করে ও এর মাঝখানে ভাই যে মানে 7টা দিন যে গেছে এর মাঝখানে একটা দিন রাতে আমি ছাদে মানে একা কাটাচ্ছিলাম, তখন আপনার প্রায় 12:30-1টা বাজে, আমি সিগারেট খাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে একে হচ্ছে আমার লাইফে ফার্স্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, এটা সেকেন্ড একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছে যেটা কোনো ফিউচার নাই আপাতত, তো আমি এখন কি করবো, মানে ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল আমার ভেতরে হিউজ পরিমাণে, তো আমি তখন চিন্তা করতেছিলাম সুইসাইড করে ফেলবো,
এরকম একটা চিন্তা ভাবনা,
এরকম চিন্তা ভাবনাটার ভেতরে কাজ করতেছিল।
আচ্ছা আমাকে একটা জিনিস আপনি বলেন তো, মানে এই রিলেশনশিপে আপনি হ্যাপি হচ্ছেন না, আপনার আদার সাইড যেগুলো সেগুলো হ্যাম্পার হচ্ছিল মানে পড়াশোনার জায়গাটা, এবং রিলেশনশিপ আপনার লাইফের প্রত্যেকটা জায়গাতেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে, আপনি আলাদা করতে পারেন না আপনার লেখাপড়াটাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলটাকে আপনার চিন্তা ভাবনার জায়গাটাকে একটু সাইড টু সাইড আলাদা করে রেখে রিলেশনশিপ মেইনটেইন করা, এই জিনিসটা পারেননি?
এই জিনিসটা আমি পাইনি,
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে জীবনের এটা সম্ভবও হয় না আসলে, কিন্তু এটা মেইনটেইন করাটা খুবই জরুরি, এবং এই জায়গাগুলোতে সাজেশন নেওয়া, এই জায়গাগুলোতে খুব ভালো কোম্পানি নেওয়া এটা খুবই জরুরি, নইলে একটা জিনিস যখন খারাপ থাকে আর বাকি 10টা জিনিসও নষ্ট হয়ে যায়, যেটা ওর ক্ষেত্রে হয়েছে, এবং এই সময়টাতে আসলে সুইসাইড বা এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে চেপে বসে। বলুন তারপর।
তো আমি চিন্তা করে ফেলি যে আমি সুইসাইড করে বসবো, যে করে হোক সেটা, এখন মানে আমার কোনো সেন্সই নেই ভাই, একে তো হচ্ছে আমি গাঁজা খাওয়া একটা পক্ষে সিগারেট খাচ্ছি, চিন্তা ভাবনা করতে করতে দেখি আমার মা আমার পাশে এসে বসছে, বলো বাবা তোর কি হয়েছে, বইলে আমার ধরে কামনা করে দিছে। তো তার ওই জিনিসটা যখন দেখি, দেখার পর ভাই আমি টোটালি আবার চেঞ্জ হয়ে যাই, কারণ মায়ের চোখের পানি দেখে ভাই আমি নিজেও ঠিক থাকতে পারি না, তো সে আমাকে অনেক কিছু বুঝিয়ে নিয়ে বাসায় নিয়ে যায়, বাট আমি তো বুঝতে চাই না, বাসায় বসে আবার মানে রাত্রে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম আসে না, হঠাৎ করে ঘুমিয়ে গেছি। তো এইভাবে আর কি সময়টা কাটে, তো এর মাঝখানে আপনার 5-6 মাস কেটে যায়, ওর সাথে খুব কম যোগাযোগ হয়, তো নিজে থেকে চেষ্টা করতেছি, যেহেতু মা চায় না, বাবা চায় না, ফ্যামিলি চায় না, আমি ফ্যামিলিকে মানে ফ্যামিলির বিরুদ্ধে কোনো কিছু করতে চাই না কখনো, তো আমাকে যেভাবে রিলেশনটা বাদ দিতে হবে, তো আমি নিজেকে অনেক কষ্টে এখান থেকে দূরে সরে নিয়ে আসি। বাট এর মাঝখানে আমি টোটালি একদম পরিপূর্ণ এডিক্টেড হয়ে যাই, গাঁজা ছাড়া আমার একটা দিনও চলে না। তো ও আরেকটা কথা ভাই, 14 নভেম্বরে আমার ফ্যামিলির উপর মোটামুটি ছোটখাটো একটা মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট বা ঝড় যেটা বলেন ঘটে যায়, 2015-এ আবহাওয়াকে মানে আস করতেছে তুমি কি পাবলিকের পরীক্ষা দিবা নাকি প্রাইভেটে পড়বা, তখন আমি বলতেছি বাবা আসলে আমার যে গ্যাপটা গেছে আমি হয়তো এখন পাবলিকের পরীক্ষা গেলে চান্স নাও পেতে পারি, আমি টোটাল হয় বই থেকে আলাদা, আর মাঝখানে যে ড্রাগস গুলি নিয়েছি এতে মনে করেন আমার মেমোরি সেলস অলমোস্ট ড্যামেজ, তো আমার বাবা আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে কোথায় ভর্তি হবা, তখন আমি বললাম আমি তাহলে দূরে যাব না, দূরে ভালো লাগে না, আমাকে বাসার আশেপাশে ভর্তি করে দাও, দেন সে আমাকে ভর্তি করে দেয় একটা ভার্সিটিতে, সেখানে ক্লাস করা শুরু করি, ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ডে ক্লাস করতেছি, প্রথম দিনেই বেশ নতুন কিছু বন্ধু মানে ফ্রেন্ড হয়ে গেল আমার, তো ভেতরে একটা মানে কাজ করতেছিল সবাই তো আমার জুনিয়র, কিভাবে তার সাথে ম্যাচ করাবো নিজেকে, তো কোনো না কোনো ভাবে জিনিসটা ম্যাচ করেনি বেশ কিছু মানুষের সাথে মানে ফ্রেন্ডের সাথে, আর এর মাঝখানে ভাইয়া ওর সাথে মানে আমার সেকেন্ড গার্লফ্রেন্ড যেটা ওর সাথে টোটালি কন্ট্যাক্ট হয় না, হ্যাঁ বাট ও মাঝে মধ্যে আমাকে ফোন দেয়, 2 মাস বা 1 মাস 1.5 মাস পর ফোন দেয় আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি। ভার্সিটিতে যাচ্ছি নতুন ফ্রেন্ড, তখন আপনার বিন্দাস লাইফ কাটাচ্ছি ভাইয়া, তো এই তিনটে মেয়ে ফ্রেন্ড তিনটা খুব অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় আমার, তিনটা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়, আমরা অনেক ফাইজলামি করি ভাইয়া, অনেক ফাইজলামি, এমনও ব্যাপার আছে যে আমরা সিরিয়াস ম্যাটার নিয়েও কথা বলি ফ্রেন্ডের মাঝখানে, বাট আমরা এনাফ ক্লোজ।
আচ্ছা,
তো এর মাঝখানে এই তিনজনের মাঝখানে একটা মেয়ে ফ্রেন্ড আমার একটু বেশি ক্লোজ হয়ে যায় অ্যাজ এ ক্লোজ মেয়ে ফ্রেন্ড আমার লাইফে ফার্স্ট।
আচ্ছা,
প্রতিদিন ক্লাস একত্র করতাম, আমরা ক্লাস শেষ আড্ডা মারতাম, ক্লাসে শুরুতে আড্ডা মারতাম, এমন দেখা গেছে যে আমরা একটা ক্লাস করছি একটা ক্লাস করে নিয়ে বাঙ্ক মেরে তারপর আড্ডা মারতেছি, মাঝখানে হয়ে গেছে আমাদের এরকম পরিচয়টা। মজা দেখা গেছে ওর কিছু অ্যাক্টিভিটিস গুলো আমার ভালো লাগতেছে, আমার অ্যাক্টিভিটিস গুলো ভালো লাগতেছে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে একটু ক্লোজ ফ্রেন্ড হয়ে যাই। দেন ওর বয়ফ্রেন্ড ছিল আগে থেকেই,
বয়ফ্রেন্ড জানতো আপনার সম্পর্কে,
তখনও জানি কিনা সেটা আমি জানি না ভাই।
আচ্ছা,
তখন আমি যেটা জানতে পারি ওদের রিলেশন স্কুল লাইফ থেকেই ওর বয়ফ্রেন্ডের সাথে, বাট তেমন একটা সিরিয়াস ও না ওর রিলেশনটা নিয়ে।
ওকে,
দেন তা আমার কথা হচ্ছে আমার এখানে মাথা ব্যথা, আমি ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মতো থাকি। আর ভার্সিটিতে ভাই আমি এমন ভাবে লাইফটা লিড করার চেষ্টা করতাম, লাইক মনে করেন একটু অগোছালো ভাবে, লাইক আপনার কোনো মেয়ে যেন ইন্টারেস্ট না হয় আমার প্রতি, আমি এক আমি রিলেশনটাকে ভয় পেতাম তখন। আমি চাই না যে মানে ফিউচারে আমি আর কোনো রিলেশন করি
বা কোনো ভুলের মধ্যে জড়াই।
হ্যাঁ, ভুলের মধ্যে জড়াই, লাইক মনে করেন ড্রেস আপ ঠিক মতো না রাখা বা ক্লিন শেভ না করে যাওয়া ভার্সিটিতে, একটু অগোছালো লাইফ যেটা কি ন্যাচারালি মেয়েরা পছন্দ করে না। তো এভাবে চলতাম, তো আমার ফ্রেন্ডরা দেখতো এই জিনিসগুলো, আমার নোটিস করতো, তোমাকে বলতো কি তুই এইভাবে চলাফেরা করিস কেন, তুই তুই এমনি সবকিছু ঠিকঠাক আছিস, ভদ্র একটা ছেলে, লাইফে যা করছিস করছিস। ও আমার সম্বন্ধে মোটামুটি কিছুটা জানতো, সবকিছু জানতো না, মোটামুটি থিম সে জানতো। তো একটু ভালো হবে ভার্সিটিতে, আমি বলি না আমি এভাবেই, আমি ওলা যেভাবে থাকতে পছন্দ করি। তো এইভাবে ভাইয়া চলতে থাকে, তখন আমাদের ফ্রেন্ডশিপ আস্তে আস্তে একটু ঘনত্ব হয় মানে গভীর হয়। তখন সে আমাকে একদিন বলতেছে, আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বল, আমাকে তো কেমন লাগে, হ্যাঁ খুব ভালো লাগে।
মেয়েটা আপনাকে বলছে?
হ্যাঁ হ্যাঁ, মেয়েটা আমাকে বলতেছে। তো এরকম কথাবার্তা বলতেছে, তারপর আমাকে বলে যার সাথে রিলেশন করবি। আমি বললাম মানে কি, আমরা জাস্ট ফান করলাম, আমাকে এটা বললো। ঠিক আছে, বাট ফানটা বুঝে শুনে করিস, সবসময় সবকিছু ফান সবসময় করা উচিত না। এরকম ভাবে চলতে থাকে, মাঝখানে আমাকে একদিন বলে আমি তোর লাইফে আসতে চাই, বাট ইম্পর্টেন্ট পার্সন হিসেবে যে আসবো, তোর লাইফটাকে আমি গোছাবো, তোর লাইফটাকে ঠিক করে দেওয়ার চলে যাবো। বলে মানে কি, তুই কেমন আজব কথা বলতেছিস, বলে মানে কি সিনে তুই রাজি কিনা সেটা বল, আমাকে এভাবে ফোর্স করতো। বেস্ট ফ্রেন্ডই তো থাকবি, তো বেস্ট ফ্রেন্ড হিসাবে তো আমার লাইফ অন্যরকম ভাবে আসার মানে কি। দেন আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রাজি? আমি বললাম হ্যাঁ, ওকে যা তুই ঠিকঠাক করে দিস। তো মনে করেন মোটামুটি অ্যাজ এ মানে গার্ডিয়ান হিসেবে, অ্যাজ এ ফ্রেন্ড গার্ডিয়ান যেটাকে বলেন, তো প্রতিদিন আমাকে গাইড করতো। এরপর ভাই দেখা যেত আমি সময়টাতে অনেস্টলি বাসায় খুবই কম সময় দিতাম।
আচ্ছা,
একটা সময় দেখা গেল ভাই ওর কেয়ারটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আসলে ফ্রেন্ডশিপটা বজায় রাখে না।
আচ্ছা, এটা আপনার ক্ষেত্রে মনে, আপনার মনে,
আমার কাছে জিনিসটা মনে হয়েছে ভাই।
আমি বললাম আপনি এনজয় করছিলেন
না, আমি সেই জিনিসটা নিতে পারতেছিলাম না।
ওকে, তো স্টিল তার বয়ফ্রেন্ড আছে ওই সময়টা?
স্টিল তার বয়ফ্রেন্ড আছে।
ওকে,
তো একদিন মানে মিট করলাম, মিট করে আমি ওকে বলতেছি যে দেখ তোর অ্যাক্টিভিটিস গুলি ইদানিং বেশি হয়ে যাচ্ছে, তো এটা লিমিটে রাখার চেষ্টা কর। তখন আমাকে লজিক দিচ্ছে যে দেখ আমি তো বলছি যে আমি তো লাইফ একটু অন্যরকম ভাবে আসবো, জাস্ট কিছু জিনিস গুছিয়ে দিয়ে আবার চলে যাবো। আমি বললাম না, এর কোনো মানে নেই, এর কোনো দরকারও নেই আমার, ও কোনো রকম মানে কিছু কথা কাটাকাটি হয় এটা সেটা হয়, যাই হোক আমরা দুজন দুজনের মতো আবার বাসায় চলে আসি, আমাদের সাথে কন্টিনিউ আবার কথা হচ্ছে। তো ভাইয়া ওর অ্যাক্টিভিটিস গুলি আরেকটু বেড়ে যায়।
ওকে,
তো আমি হঠাৎ করে নিজে থেকে বুঝতে পারি যে মানে আমার অবচেতন মন বলতে হয়তো বা তাকে ফ্রেন্ডশিপ থেকে অন্যরকম ভালো লাগা শুরু হচ্ছে আমার,
এটা আপনার হচ্ছিল?
হ্যাঁ।
ওকে,
এই জিনিসটা যখন আমি বুঝতে পারি, একদিন আমি বলি যে তার সাথে মিট করতে হবে, তার সাথে মিট করি। দেন সেটা ছিল রাত্রেবেলা, হ্যাঁ মানে রাত হয়ে গেছিল আমাদের মিট করতে করতে।
ওকে,
দেন আমি তাকে বলতেছি যে দেখ আমি তোর সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে পারবো না। সে বলে কেন? আমি বললাম যে না, আমি গেটিং উইক ডে বাই ডে, আমি রিয়েলি কথাটা বললাম যে এই জিনিসটা ফ্রেন্ডশিপ থাকতেছে না, তো আমি জিনিসটাকে আর আগে নিয়ে যেতে পারবো না। তুই খুব ভালো করে জানিস ফ্রেন্ডশিপ জিনিসটা অনেক মানে রিলেশন জিনিসটাকে অনেক ভয় পাই। তখন সে আমাকে বলে দেখ তুই আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, আমিও তোর ভালো একটা ফ্রেন্ড, তো এর মাঝখানে তো রিলেশনশিপ আসা কোনো মানেই হয় না। সেটাকে লজিক দিয়ে তখন আমি তাকে বলতেছি বুঝলাম মানে হয় না, বাট তোর অ্যাক্টিভিটিস গুলি আমাকে উইক করে ফেলতেছে, আমি কি করবো, হয়তোবা তোর অ্যাক্টিভিটিস করা এগুলি বন্ধ কর, নতবা আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। তা আমি তাকে অনেক হার্ড হার্ড কথা বলি যে সে তার অ্যাক্টিভিটিস বন্ধ করবে না, সে আমার সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখবে, বাট আমি ফ্রেন্ডশিপ রাখবো না ওইদিন, মানে ওইখানেই আমি সব ব্রেক আপ করে ফেলবো ফ্রেন্ডশিপটা। তো সে অনেক রিকোয়েস্ট, সে আমাকে একটা কথাই বললো যে দেখ তোকে আমার অনেক কিছু বলার আছে, তুই জাস্ট আমাকে একটা দিন একটু সময় দে, তারপর তোর যা মনে হচ্ছে তুই তাই করিস। তখন ভাই রাত অলরেডি 11:30 বাজে গেছে, বেশ কিছুদিন পরের মাঝখানে আমাদের ভিতর কথা হচ্ছে, তো ওর অ্যাক্টিভিটিসটা আরেকটু বেড়ে যায়, মাঝখানে আমি আরেকটু উইক হয়ে পড়ে পেছনে ভাই, তখন আমি ফোনে বলতেছি আমি ফ্রেন্ডশিপটা ব্রেকআপ করে ফেলবো, তখন আমাকে এই কথাটা বলে যে আমাকে একটা কিন্তু সময় দেয় কিন্তু পার্সোনাল ভাবে, যেখানে আমি তো ইচ্ছা কেউ থাকবে না। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় ম্যানেজ করি, যেখানে হচ্ছে ওকে নিয়ে যাই, ঠিক আছে, ও যায় আমার সাথে। তো যাওয়ার পর ওখানে কিছু কথা বলতেছে যে দেখ আমি আমি তোর লাইফ থেকে চলে যেতে পারবো না। আমি বললাম কেন কেন চলে যেতে পারবি না, আমার তো ফ্রেন্ড, আমাদের তো তেমন কিছু হয় না, ফ্রেন্ডশিপ আমরা। হ্যাঁ তোর প্রতি আমি এখন কিছুটা উইক, তুই আজকে চলে যাস আমি কাউকে হয়তো একটু খারাপ লাগবে, প্রতিদিন খারাপ লাগবে না, তোর বয়ফ্রেন্ড আছে। আমি ঠিক এইভাবে বলছি তোর বয়ফ্রেন্ড আছে, তো এই জিনিসটার তো কোনো মানেই হয় না সামনে দিয়ে নিয়ে যাওয়ার। আমাকে বলতেছে আমি এত কিছু জানি না, রিলেশনটা আমি রিলেশন বলতে মানে আমার সাথে রিলেশন ব্রেকআপ করতে পারবো না ফ্রেন্ডশিপের। এভাবে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে, কথা চলে, হঠাৎ করে আমাকে হাক করে বসে।
ওকে
দেন আই ওয়াজ জাস্ট ফ্রিজ, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম দ্যাট সামওয়ান হাগ মি।
এই দুটো রিলেশনশিপের পরবর্তী পর্যায়ে তৃতীয় রিলেশনশিপে এসে এখানেও একটা ঝামেলা, তখন আপনি হাক পেলেন, মানে হাউ আনলাকি গাই ইউ আর, কিছুই বলার নাই, বলুন। তারপর
দেন সে আমাকে বললো গিভ মি সাম টাইম, আমাকে কিছু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো, আমি তোর লাইফে চলে আসবো। আই মিন সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে সে আমার লাইফে চলে আসবে।
আচ্ছা
সে আমাকে এই কথাটা দিল, দেন আমার কথা হচ্ছে না, তুমি আগে ব্রেকআপ করবা দেন তুমি আমার লাইফে আসবা, তাছাড়া এই রিলেশন হবেই না। সে আমাকে বলতেছে দেখ আমাকে এরকম প্রেশার দিস না, আমাকে একটু সময় যদি, বুঝতেছিস তো যে এই জিনিসটা অনেক সময়ের ব্যাপার, হুট করে ব্রেকআপ করলে তো হয় না, একটু সময় দে আমি সব ঠিক করে নিতেছি, তারপর আমি তোর লাইফে চলে আসতেছি। তো এরপর থেকে ভাইয়া শুরু হয় আমাদের আবার আরেক রিলেশন।
মানে আপনি জিজ্ঞাসা করেননি যে আগের রিলেশনশিপটা কেন ব্রেকআপ করতে চায়?
সে সিরিয়াস না এই ব্যাপারে,
শুধু এটুকু বলেছে
আমাকে, এটুকু জানে।
কত বছরের সম্পর্ক ছিল?
অ্যারাউন্ড 4 or 5 years।
অ্যারাউন্ড 4 or 5 years এর মধ্যে ছেলেটা সিরিয়াস ছিল না, যে কারণে ও আপনার ব্যাপারে চিন্তা করেছে ওই সময়টাতে?
না ওই ব্যাপারে সেটা আমি বলতে পারি না, হয়তো বা এমন কোন অ্যাক্টিভিটিস আমার ভিতর পাইছে যেটা হয়তো বা ওর ভালো লাগছে।
ওকে ফাইন, আমরা একটা ব্রেক নেব, ব্রেক নেবার পর আমরা ঠিক 5 মিনিট পরে আপনার জীবনের গল্পে আবারও ফিরব। প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে বলি, যারা জীবনের গল্প বলার জন্য এখানে আসতে চান নাম্বারটি অবশ্যই মুখস্থ করে রাখবেন, একটি মাত্র নাম্বার, আপনি যে কোনো সময় আমাদের এখানে ফোন দিতে পারেন। অনেকেই ফোন করেন, করার পরে জীবনের গল্পের খুব মূল বিষয়টি বলেন কিন্তু ফোন নাম্বারটি দেন না, অনেকেই বলেন এই যে নাম্বারটি থেকে ফোন করেছি এটাই আমার নাম্বার। সবার জন্য বলছি যে ওইভাবে আসলে নাম্বার ট্র্যাক আমরা করি না, সুতরাং ফোন করার পরে আপনার নিজের যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সেটি নিজের মুখে উচ্চারণ করে নাম্বারটি বলবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলি 09613892892। এখানে ফোন করার পরে অটোমেটিক্যালি আপনি ফোন থেকে নির্দেশনা শুনতে পাবেন, আর সবাই খেয়াল রাখবেন আপনি যা বলবেন এখানে সেটা রেকর্ড করা হয়, সুতরাং ওইভাবেই আপনি প্রিপারেশন নিয়ে ফোন করবেন। 5 মিনিট পর আমরা আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে সবুজের জীবনের গল্প। আমরা সবুজের জীবনের গল্পে আবারও ফিরছি এবং প্রিয় শ্রোতা যারা ফোন করতে চান তারা ফোন করবেন এই নাম্বারটিতে 09613892892। আরো একবার বলি 09613892892। সবুজ
দেন সে আমার কাছে কিছু সময় চায় যে তুমি কিছু সময় দাও আমি তোমার লাইফে একেবারে চলে আসবো শিফটে। তো এর মাঝখানে আবার ও ওর বয়ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দেয়, দেন আমি ছেলের সাথে কথা বলি। ছেলেটা দেখতে তেমন একটা ছিল না ভাইয়া অনেস্টলি, বাট ছেলেটা ভালো ছিল, ছেলেটা মানে এনাফ ভালো ছিল, ভদ্র ছেলে, যেরকম ভালো লাগছে, খারাপ লাগে নাই এজ এ পার্সন হিসেবে। তো এরকম 2-3 দিন কথা হয়, তো এমন সময় আছে যে ছেলেটা হয়তো ওকে বাসায় দিয়ে আসবে, দেন আমাকে বলতেছে মানে আমি ওকে দিয়ে আসতেছি, ওর বয়ফ্রেন্ডের কাছে ওকে বাসায় দিয়ে আসার জন্য। এরকম সময় গেছে, তো আমাদের মাঝখানে রিলেশনশিপটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। দেখা গেছে কি ভাই, আমার সঙ্গটা ওর খুব ভালো লাগতেছে, ওর সঙ্গটা আমার খুব ভালো লাগতেছে।
ওকে,
আমরা দুজন দুজনকে অনেক বেশি হয়তো বা বুঝি, অনেক বেশি চিনি। ঠিক মতো কথা না বললে ভালো লাগে না, সময় মতো কথা না বললে ভালো লাগে না কারোরই। আমি অনেক উইক হয়ে পড়ি ওর প্রতি। আবার আস্তে আস্তে আমার পাস্ট গুলি আস্তে আস্তে কিছুটা চাপে ফেলে ভালো রকম উইক হয়ে পড়ি। দেন আমি জিনিসটা আবার ওকে বলি যে দেখো তুমি এটা কবে ব্রেকআপ করতেছো, কবে কি করতেছো। ও আমাকে বলে যে একটু সময় দাও আমাকে, আমি ঠিক করে ফেলবো সবকিছু।
জি,
ওর সাথে আমার মোটামুটি অনেক কিছুই হয়, বাট আবার অনেক কিছুই হয় না, এর মাঝখান সময় ভাইয়া। তো একদিন আমাকে বলতেছে, আমি ওকে বলতেছি যে তোমাকে খুব আদর করতে মন চিতেছে, কাছে আসবা? বলে কিভাবে? আমি বললাম চলো তোমার কথা আবার নিয়ে যাই এরকম ফ্রেন্ডের বাসা বা কোনো পরিচিত কারো বাসায়, তো সেটা আদর করবো। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে। দেন আমি ওকে আমার পরিচিত কারো বাসায় নিয়ে যাই, ফ্রেন্ডের বাসায়। ওখানে দুজন বেশ ভালো সময় কাটাচ্ছিলাম, গল্প করতেছিলাম। ওখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে।
অ্যাক্সিডেন্ট বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ, রাইট?
রাইট।
ওকে, সো দ্যাট ইজ ইওর ফার্স্ট টাইম, রাইট?
হ্যাঁ, দ্যাট ইজ ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম ছিল।
কিন্তু ওর জন্য ফার্স্ট টাইম ছিল না?
না, এবং সেই জিনিসটা আমাকে সে আগেই বলছে।
শি ওয়াজ অনেস্ট।
হ্যাঁ, শি ওয়াজ অনেস্ট। দ্যাটস ওয়াই আমার ভেতরে কোনো ক্ষোভ বা কোনো কষ্ট ছিল না।
রাইট।
আমার কথা হচ্ছে ফরগেট অ্যাবাউট ইওর পাস্ট, এখন তুমি আমার সাথে আছো, এখন কি করতেছো, ফিউচারে কি করবা, দ্যাটস আই উইল কেয়ার। দেন তো ওই দিন যখন মানে বাসার থেকে আসি, মানে অ্যাক্সিডেন্টের কোনো একটা টাইমে যখন বের হবো ভাইয়া, তখন দেখতেছিলাম তার মুডটা অন্যরকম, টোটালি ডিফারেন্ট। বাসায় ঢোকার সময় একরকম ছিল,
মানে আলটিমেটলি ও কি এক্সপেক্ট করে না এই জিনিসটা?
না ভাই, জিনিসটা টোটালি একটা অ্যাক্সিডেন্ট,
দুজনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ছিল,
দুজনের ক্ষেত্রে ভাই একটা অ্যাক্সিডেন্ট ছিল।
আচ্ছা,
মানে জিনিসটা এমন ছিল, হ্যাঁ ও আমাকে বাধা দেয়নি, আমি ওকে বাধা দিইনি। বের হওয়ার সময়টাতে ওর মুডটা ছিল অন্যরকম টোটাল, মাঝখানে ওর মুডটা এরকম ছিল না। দেন যখন আমরা ব্যাক করি ভাইয়া রিক্সায়, তখন সে একটা কথা বলে, সেটা বয়ফ্রেন্ডটা এখন ভুলতে পারবে না।
আপনার সঙ্গে সম্পর্কটা হওয়ার পরে?
হ্যাঁ ভাইয়া,
এটা শারীরিক সম্পর্কটা হওয়ার পরে বলে?
হ্যাঁ ভাইয়া। তো যখন আমরা ব্যাক করি,
আপনি কি জিজ্ঞেস করলেন সেই সময়? কেন ভুলতে পারবে না বা কি?
মানে আমি তখন ভাইয়া, আমি নিজেকে যে আমি নিজের ভেতর বসে আছি সেটা আমার ফিল হইতেছিল না, যে আমি নিজের ভেতরে আছি।
খুব খারাপ লাগাটাই স্বাভাবিক, এখানে দুইটা জিনিস স্বাভাবিক ভাবে চলে আসে। আপনার মাথায় তখন কি চিন্তা হচ্ছিল?
আমি তখন তাকে ডিরেক্টলি বললাম কথাটা, আমি বললে মনে হয় মানাই তো, মানে যে লাইক তোমার সাথে আমি রিলেশন করবো না, মাঝে আমাকে ফোন দিবা না, তাহলে হয়তো তুমি বলতে পারতো যে আমার টার্গেট হয়তো এটাই ছিল, তুমি কি করে কথাটা বলো, আর যদি এটাই বলো তাহলে এই কাজটা আজকে কেন হইলো। যদি এটাই তোমার মন ই থাকে, মানে মেইন তোমার থিম থাকে যে তুমি আমার লাইফ আসবা না, তাহলে কেন না তুমি ড্রামা গুলি করছো?
এটা আপনি জিজ্ঞেস করলেন?
এই টোটালটা ছিল আমার একটা কোশ্চেন, আর আমি তখনই মনে করি আমার নিজের ভেতর নাই।
ও কি অ্যান্সার দিচ্ছিল?
ও একেবারে চুপ ভাইয়া, কোনো কথা বলতেছে না, মানে মানে কোনো কোশ্চেন অ্যান্সার দিতেছে না। আমি জাস্ট তাকে পৌঁছে দিয়ে আসি, পৌঁছে দিয়ে আমি তখন স্ট্রেইট আপনার বারে চলে যাই।
বারে?
বারে যাওয়ার পর সেখানে বেশ ভালো পরিমাণ ড্রিঙ্কস করি। তো ওখান থেকে বের হওয়ার পর আমার আর আবহাওয়াটা ভালো লাগতেছিল না ঢাকার, চিন্তা করছি ঢাকার বাইরে যাব, কোথায় যাব কোথায় যাব। চিন্তা করলাম একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। তো হুটহাট করে চলে যাই গ্রামের বাড়িতে, ওই রাত্রেই চলে যাই। যাওয়ার পর গ্রামের বাড়িতে দুদিন স্টে করি আমি। তো এই সময়টাতে আমার ফোন সুইচ অফ, ওকে তেমন একটা রেসপন্স দিচ্ছি না, আমাকে ফোনে না পেয়ে ভালোই টেন্স। তারপর আমি ঢাকায় ব্যাক করি আবার, ঢাকায় ব্যাক করার পর সাথে দেখা, নর্মালি কথা বলতেছি, কথা বলার মানে এজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলতেছি। তখন কথার মাঝখানে জিনিসটা এমন ছিল যে ও আমাকে বলতেছে তুই থাক না আমার লাইফে, আমার লাইফ থেকে যাইস না, একটু ফ্রেন্ড হিসেবেই থাক। বাট আমি নিরুপায়।
আমি কিছুটা মানে অ্যাডভান্স কোশ্চেন করে ফেলতে চাই আপনাকে, সেটা হয়তো আপনি পরবর্তী বুঝতে পেরেছেন যে কেন এটা বলেছিল। ওর সাথে ওর বয়ফ্রেন্ডের যে শারীরিক সম্পর্ক, এটা কি লং টার্ম ধরেই ছিল নাকি দুই একবার হয়েছে?
এটা ভাই আমি জিনিসটা
তখন পর্যন্ত আপনি কি জানতেন?
তখন পর্যন্ত আসলে না, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর আমি জিনিসটা একটা জিনিসকে আস করছিলাম, যেটা এটা ওর কত তোমার ফিজিক্যাল রিলেশন আমার সাথে
করে। না না না, নট ফরগেট দিস, আমি বলতে চাচ্ছি যার সঙ্গেই থাকুক না কেন ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে কি কন্টিনিউটি ছিল ওর, মানে কন্টিনিউ থাকতো?
সেটা আমি নট শিওর,
নট শিওর ছিলাম। কিন্তু আমাদের জায়গা থেকে দুই তিনটা জিনিস হতে পারে। একটা জিনিস হতে পারে যেটা, যে ওই খুব ইন্টিমেট মুহূর্তে গিয়ে আসলে সে আপনাকে ফিল করেনি, ফিল করেছে হয়তো ওর বয়ফ্রেন্ডকে, যে কারণেই হয়তো এই ধরনের সম্পর্কের পরপরই সে তার বয়ফ্রেন্ডের কথা বলছে যে আমি তাকে ভুলতে পারবো না। বা যেহেতু আপনি একেবারেই ম্যাচিউর ছিলেন এই ব্যাপারটাতে, সামহাও সে আনহ্যাপিও হতে পারে, আই ডোন্ট নো, মেবি। ওকে, তারপর
দেন এরকম চলতে থাকে, আমাকে কথাগুলি বলে যে আসলে আমি নিরুপায়। তখন আমাকে বলতেছে দেখ তুই আমার লাইফে একটা ভালো ফ্রেন্ড হিসেবে থাক, আমার আসলে করার কিছুই নেই, আমার সব রাস্তায় বন্ধ, আমি আসলে তোর লাইফে চাইলেও আসতে পারবো না, চাইলেও আমার পক্ষে আসা সম্ভব না। আমি তখন আমার কথাগুলি শুনলাম, তখন আমার ভিতরে একটু রাগ জেদ কাজ করলো, তখন আমি কিছু কোশ্চেন করলাম আমাকে, আচ্ছা যদি চাইলেও আমার লাইফে আসা সম্ভব না হয় তাহলে এগুলি কেন, আমার সাথে কেন রিলেশন করা, কেন বা ওই দিন অ্যাক্সিডেন্টটা হওয়া, কেন আমাকে সেদিন বাধা দেওয়া হয় নাই, কেন আমার সাথে রুম কেটে গেছিস, আমি এই কোশ্চেনগুলি করলাম। সে আসলে তখন তার কাছে তেমন কোনো উত্তরই ছিল না দেওয়ার মতো। তো এরকম ফ্রেন্ডের মধ্যে চলতে থাকে। আর এর মাঝখানে এই জিনিসটা হয় 27 তারিখ, সামনের মাসে 5 তারিখে ওর বার্থডে ছিল। তো আমি অলমোস্ট মানে এই মাসেই শুরুতেই অনেক প্ল্যান করতেছিলাম ওকে নিয়ে, লাইক একটা গিফট কেনা জন্য একটা নর্মালি ড্রিং কিনছিলাম আর হচ্ছে আর কিছু প্ল্যানিং করতেছিলাম যেগুলি এগুলি অ্যাক্টিভিটিস আমি করবো। বাট ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো আমি টোটালি মানে সব ক্যান্সেল, আমার আমি কিচ্ছু করবো না। বাট যে গিফটটা আমার কেনা, আমার কথা হচ্ছে যার জন্য গিফটটা কিনছি তাকে যে মানে অ্যাটেন হয়ে কাছে পৌঁছায় দিব, তারপর সেটা যা খুশি তাই করবে। তো যেদিন বার্থডে সেদিন আমি তখন আমাদের সাথে আমার ফ্রেন্ডলি কথাবার্তা, জিনিসটা আমিও বাড়াই না ও বাড়ায় না। তো আমি ওকে কোনো কোনো ভাবে গিফট ওর হাতে দিই, ও বলতেছে জিনিস নিতে পারবে না, আমাকে ব্যাক করতেছে। আমি বলতেছি এটা ফেলে দে, আমার এটা প্রয়োজন নাই, আমি কিনছি এটা তোর জন্য, তোর মন চাইলে নে না মন চাইলে ফেলে দে। তো জিনিসটা আমাকে বলে তা অনেকক্ষণ চিন্তা করার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে পড়ায় দে, অন্য সিনেমা পড়াইতে পারবো না, তো মন চাইলে তুই পড় না মন চাইলে তুই ফালাই দে, আই ডোন্ট কেয়ার। আমি ওকে পরে এটা পড়ে দিতে হয় আমার ফোর্স করে কিছুটা, যে না যেটা নিতেই হয় তাহলে তোকে পড়ে দিতে হবে। আমি ওকে রিংটা পড়ে দিই। তো এভাবে কথাবার্তা চলতে থাকে। তো এই ফ্রেন্ডশিপটা এভাবে কথাবার্তা চলতে চলতে আবার এটা টার্ন নেয় রিলেশনশিপের মতো। তখন আমার কথা হচ্ছে ভাই আসলে আমার তখন ফিলিংসটা কাজ করলো, আমার তখন টেনশন একটাই, আমার ভেতরে কোশ্চেন একটাই যে কেন ও চাইলো আমার লাইফে আসতে পারবে না, আর কেন ও না যদি নাই আসতে পারে কাজগুলি কেন করলো আমার সাথে। আমার ভেতরে ভাই দুইটা কোশ্চেন যে আমার যে করে হয় দুইটা জিনিস অ্যান্সার বের করতে হবে। তো আমি ভাই ওর সাথে তখন একটু মানে ফ্রেন্ডলি মেলামেশা করতেছি, সেরা করতেছি। তখন মাঝখানে এ মাঝখানে আমি আবার বলতেছি আমি ফ্রেন্ডশিপ রাখবো না রিলেশনশিপ রাখবো না। তো একদিন রাত্রে মানে দুপুর থেকে বলা শুরু করছি ব্রেকআপ। তো ওই দিন অনেক কথাবার্তা, অনেক মানে কথা কাটাকাটি কান্নাকাটি, ওপেন রোডে এসে কান্না করতেছে, মানে আমি নিজেও বুঝতেছি না তাহলে কি হইতেছে, মানে সে কেনই বা কান্না করতেছে আমি সেটাও বুঝতেছি না। সে সিনক্রিটও করতেছে যে না প্লিজ তুই আমার লাইফ থেকে যাস না, তুই আমার লাইফ অন্তত থাক, তুই একটা পার্সন যাকে আমি সব থেকে বেশি বিলিভ করি, তুই আমার একটা পার্সন যাকে আমি সব থেকে বেশি বিলিভ করি, যাকে আমি সবকিছু বলতে পারবো, তুই আমার অন্যরকম একটা কাছের মানুষ, এই হিসেবে থাক, হয়তো বা আমি তোর লাইফে কখনোই একেবারে আসতে পারবো না, বাট আমার আমাকে ছেড়ে তুই যাস না, তার কথা ছিল এটাই। হ্যাঁ আমার কথা হলো যে যদি আমার লাইফ আসতেই হয় তো একেবারে আসো, আর না হলে দরকার না একেবারে চলে যাও।
মানে আপনি মানে ওর সঙ্গে বয়ফ্রেন্ডের সম্পর্ক থাকুক এটা আপনি মানতে পারছিলেন
না? কখনোই সম্ভব না, এটা কি কখন
ছিল? দুটো সম্পর্ক কন্টিনিউ করছিল গোপন করে?
হ্যাঁ রাইট, না আমার কাছে সে বলতো,
আপনার কাছে সেটা বলতো, কিন্তু ওর বয়ফ্রেন্ডের কাছে তো সেটা নিশ্চয়ই
না।
রাইট,
তো সে আমাকে মানে এই জিনিসগুলো পরে আমাকে,
আপনার সঙ্গে ফিজিক্যাল ব্যাপারটা থাকার পাশাপাশি ওর সঙ্গেও কি সম্পর্কটা ছিল
মানে ওর বয়ফ্রেন্ডের সাথে? আমি একটু কনফিউজ এখানে, মনে হয়
আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেন না কখনো?
হ্যাঁ জিজ্ঞাসা করতাম, হ্যাঁ
ও কি বলতো,
জিজ্ঞাসা করতাম। তো ও মানে সবসময় বলে না এই জিনিসগুলো আমাকে এড়িয়ে যেত, তো এই জিনিসগুলো আমি পরে ফাইন্ড আউট করতে পারি। তো এরকম ভাবে চলতে থাকে। তো কোনো একটা সময়ে মানে আমার ভাই টার্গেট ওই দুইটা, আমার ওই দুইটা কোশ্চেন অ্যান্সার আমাকে বের করতেই হবে, তারপর আমি যা করার করবো। আর এর মাঝখানে ভাই আমি বেশ ড্রিঙ্কস করা শুরু করে দিয়েছি, হয়তো অ্যাডিকশনে পরিণত হয় না, যেমন ড্রিঙ্কস না করলে হচ্ছে না সেরকম অ্যাডিকশন না, বাট যখনই খারাপ লাগতেছে ব্যথা হচ্ছে আমি তখনই বাড়ি গিয়ে ড্রিঙ্কস করতেছি, বা যেভাবে হোক ড্রিঙ্কস করা হচ্ছে আমার। তো আমি এই জিনিসটা ভাই ঘাটতে ঘাটতে জানতে পারি ওই ছেলেটা ওর বাসায় আনাবো না স্যার, ইভেন ওর বাসায় ও নিজে ম্যানেজ করছে ওই ছেলেটার ব্যাপারে। বুঝতে পারছেন ব্যাপারটা?
ম্যানেজ মিন্স
ম্যানেজ,
হ্যাঁ ওকে।
তো মানে দ্য মেইন থিং হচ্ছে যেটা ভাইয়া, ও আসলে এমন একটা সিচুয়েশনে পড়ছে যেটা আমি লাস্টে ফাইন্ড আউট করতে পারছি, একটা এমন একটা সিচুয়েশনে পড়ছে ও চাচ্ছে আমার কাছে চলে আসতে, আমার সাথে লাইফ স্পেন্ড করতে, বাট ও এখন নিরুপায়।
ফ্যামিলি থেকে যেহেতু ব্যাপারটা ইয়ে হয়ে গেছে,
হ্যাঁ, এখন যদি ওকে আমার লাইফে আসতে হয় ভাইয়া, একে হচ্ছে ওই ছেলেটাকে ঠকানো হচ্ছে, আর আমাদের রিলেশন রাখা মানে তো ছেলেটাকে ঠকানো হচ্ছে। তো আমার লাইফে আসা মানে ছেলেটার পিছনে কোনো ফল্ট নাই, তো এই ছেলেটার তো কোনো দোষ নাই। আর এক আরেক হচ্ছে ভাই, ওর বাসায় তাদের ম্যানেজ করছে, তো সেখানেও কি করে আবার বাসায় জিনিসটা সেম ভাবে ম্যানেজ করে, তো ওর বাসায় দেখা যাচ্ছে আর ম্যানেজ যদি করেও ফেলে ভাইয়া, তো এখানে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়। সাপোজ মনে করেন মানে আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেল, ও বাসায় ম্যানেজ করলো বা ওই ছেলেকেও ম্যানেজ করে ফেললো, আমাদের এটা রিলেশন হলো বা মানে সামহাও বা কখনো একটা সময় আমরা বিয়ে করলাম, এমনও তো হতে পারে যে ওর ফ্যামিলির থেকে কথাগুলি আসতে পারে আমার ফ্যামিলিতে, যেটা হয়তো আমার ফ্যামিলিতে ইম্প্যাক্ট ফেলবে।
টোটালি একটা কমপ্লেক্স সিচুয়েশন।
হ্যাঁ, যে জিনিসগুলো নিয়ে ভাই ভাবতাম, আমি চিন্তা করতাম যে হয়তো বা আমাকে তখন অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হবে, যেগুলো অ্যান্সার হয়তো আমি কখনো দিতে পারবো না কাউকে। তো এই জিনিসগুলো যখন আমি চিন্তা করতাম, তখন আসলে সব কিছু ভেবে জাস্টিফাই করার পর একটা জিনিস বুঝতে পারলাম, ও আসলে টোটালি নিরুপায়। ও এমন একটা সিচুয়েশনে কাজটা করছে মানে ও কখনো ভাবে নাই যে আমার সাথে রিলেশনটা এত দূর এভাবে গড়াবে, ও আমার প্রতি এতটা উইক হয়ে যাবে, এটা ও কখনো ভাবে নাই।
জি,
এটা ওর মানে অবচেতন মনে হয়ে গেছে, বাট এখনো চাচ্ছে আমার সাথে লাইফটা লিড করতে, এখনো আমাকে সবসময় পাশে চায়, কিন্তু এখনো নিরুপায়, ওর করার কিচ্ছু নাই। এই জিনিসটা যখন আমি বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি, তখন হ্যাঁ আমি অনেক কষ্ট করে হলো লাইফ থেকে চলে আসি,
নিজে থেকে সিদ্ধান্ত নেন।
হ্যাঁ, নিজে থেকে সিদ্ধান্ত নিই যে এটা হচ্ছে দ্য বেস্ট আলটিমেট সলিউশন ফর মি, ফর হার, আর ফর দ্য বয়। সো মানে মাঝখানে একটা সময় হ্যাঁ মনে হয়তো আসলে আমি কি করবো, আমার কি করা উচিত,
সরে আসতে পারলেন আপনি? কারণ আপনি তো কোনো না কোনো ভাবে ফিমেল ডিপেন্ডেন্ট একটা লাইফ লিড করতেন।
হ্যাঁ, আসলে হ্যাঁ
5 ইয়ার্স সরে আসলেন কিভাবে?
সরে আসলে কি বলবো আপনাকে, টানা কয়েকটা দিন ড্রিঙ্কস করা হয় হিউজ পরিমাণে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখতাম, যেহেতু আমি ওকে লাভ করি, সেহেতু আমি তার মানে কোনো ক্ষতি চাই না। এখন আমি যদি তার সাথে রিলেশনটা করি, মানে রিলেশনটা বজায় রাখি, তারপর ফ্যামিলিটা ছেড়ে আসতে হয়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, হয়তো আবার তার তার মানে ফ্যামিলিটাকে ছেড়ে আমার কাছে চলে আসতে হবে, তো আমি চাই না সে তার ফ্যামিলিটা ছেড়ে চলে আসে।
এটার কি অবস্থা এখন?
হ্যাঁ, আমি প্রায় 2 মাস তার সাথে যোগাযোগ করতেছি না, মিট করা হয় অলমোস্ট 3 মাসের উপরে।
সো কই বিয়ে শাদী করেছে?
না,
তার মানে রিলেশনশিপে আপনার ব্যাক করার সম্ভাবনা আবারও আছে,
এটা থাকতে পারে। আমি আমার মনে হয় আমি আর কখনো ব্যাক করবো রিলেশনশিপে, কারণ
আমি যতটুকু বুঝতে পেরেছি অন অ্যান্ড অফ আপনাদের মধ্যে পুরো লাইফটা নিয়ে তিনটা সম্পর্ক, এবং তিনটাই খুব আনহেলদি একটা সিচুয়েশন সম্পর্ক। কি পেলেন আপনি? কিছুই তো পেলেন না ইনফ্যাক্ট। একটা যেটা হচ্ছে যে প্রেম সম্পর্কে, লাভ সম্পর্কে একটা বিটার এক্সপিরিয়েন্স পেলেন, এবং রিলেশনশিপ সম্পর্কে একটা বাজে ধরনের একটা অভিজ্ঞতা হলো সমস্ত সম্পর্কের মধ্যেই। জটিলতা 21 বছরের জীবনের যে এক্সপিরিয়েন্স, সেটা অনেকের 41 বছরের জীবনেও থাকে না। আর বেসিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, লেখাপড়ার জায়গাটা মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হলো, এবং জীবনের এইমের জায়গা থেকে আপনি সরে আসলেন। তো লেসনটা কি, আপনার ব্যক্তিগত লেসনটা কি, আপনি যদি বলেন যে 21 বছরের আপনারই মতো আরেকজন সবুজ যদি লাইফটাকে তার এইমের জায়গাতে সাকসেসফুল করতে চায়, আপনি তাকে কি সাজেশনটা দেবেন?
আমি অবশ্যই সাজেশন দিব, টিন এজ ভাইয়া, আমার মেইন দেখেন প্রবলেমটা হয়েছে টিন এজ থেকে আমি একটার পর একটা ভুল করে আসতেছি। আমি লাস্টে যে ভুলটা করছি সেটা ছিল আমার মোটামুটি আমি তখন ম্যাচিউর ভাইয়া, আমি ম্যাচিউর সেই ভুলটা করার পর দেখেন আমি অ্যাডিক্টেড কিন্তু হয়ে যাই আমি এরপরে, কারণ আমি তখন ম্যাচিউর, আমি সবকিছু বুঝে নিজে একটা ডিসিশন নিতে পারছি, বাট এর আগে কিন্তু ডিসিশনগুলো নিতে পারি নাই। আমি যা ডিসিশন নিয়েছি সবই ছিল আমার রং, যার কারণে আমি আমার মানে লাইফ থেকে ছিটকে পড়ে গেছি। এই যে ড্রাগসগুলি নেওয়া, এই ড্রাগসটা ছিল মানে কি বলবো ভাইয়া, আমার লাইফটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে এই ড্রাগসের কারণে। এখন আমি কি বলবো, আমার যে রেজাল্টটা খারাপ এটা পেছনে তো মানে মেয়েটা দেয়। আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে হ্যাঁ, যাই করো, রিলেশন করো, ডাজেন্ট ম্যাটার, বাট থিঙ্ক অ্যাবাউট ইওর লাইফ, তোমার লাইফটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কি করতেছো, আর বাবা মার থেকে বড় বন্ধু বা বড় কেউ নাই।
একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে বিয়ের আগের সমস্ত সম্পর্কের ব্যাপারেই খুব বেশি সিরিয়াস হওয়া উচিত না, এই অর্থে যে এই সম্পর্কটা আপনার ক্যারিয়ার, আপনার লেখাপড়ার জায়গাটাকে অনেকখানি ইনফ্লুয়েন্সড করে। এই আমাদের সোসাইটিতে বা আমাদের যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমে এই প্রেম জিনিসটা, লাভের জিনিসটা পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়, এবং
টিচার আসলে এইসব বিষয় নিয়ে কোনো কথাই বলতে চান না, ইনফ্যাক্ট হয় না, আমি ঠিক জানি না এখনকার ইতে হয় কিনা। সেক্সুয়াল এডুকেশন নামে এক ধরনের শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে পাঠ্য বইয়ে, সেই বিষয়গুলো উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু লাভ এবং অ্যাফেয়ারের জায়গাগুলো নিয়ে আসলে আমরা এক ধরনের ট্যাবুর মধ্যে ভুগি। কিন্তু এগুলো নিয়ে একটা শিক্ষকের কথা, একটা শিক্ষকের মোটিভেশন একটা স্টুডেন্টের মধ্যে কত বড় চেঞ্জ আনতে পারে, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং। কিন্তু আমার মনে হয় যারা স্কুল শিক্ষক আছেন, যারা কলেজ শিক্ষক আছেন, তাদেরও কিছুটা কিছু এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করা উচিত। বিপদগামী সম্পর্ক কি, কিভাবে একটা পড়াশোনার জায়গাটাকে নষ্ট করে দিতে পারে, কিভাবে টিনেজ লাইফটা অনেক বেশি হ্যাম্পার্ড হলে লেখাপড়ার জায়গাটাতে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে, কিভাবে সম্পর্কে যদি জড়াও তাহলে কিভাবে সুন্দরভাবে সেটা মেনটেন করতে হতে পারে বোথ সাইড থেকে, এই জিনিসগুলো নিয়ে যদি একটু ব্রেন স্টর্মের জায়গাটা করা হয় তাহলে আমার মনে হয় যে অনেক অনেক ছেলেমেয়ে আছে যাদের মধ্যে অনেক ভালো পটেনশিয়ালিটি আছে, তারা এভাবে ঝরে পড়বে না। আমরা শুধু একটা কথাই বলছি, খুব শীতল একটা গল্প আজকের এই জীবনের গল্পে, যারা টিনেজার আছো, যারা প্রেমের মধ্যে আছো, প্রেম করবা, অবশ্যই করবা, খুবই সুইট একটা এইজ প্রেম করার জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, যেটাই করছো না কেন তাওয়াক্কাল তো আল্লাহ, অবশ্যই ফিউচারটা ভালো হোক, কিন্তু এই ধরনের মানে সম্পর্কে যেও না যে সম্পর্কটা তোমার লেখাপড়াটাকে হ্যাম্পার করে কিংবা তোমার ক্যারিয়ারটাকে শেষ করে দেয়। লেখাপড়া হ্যাম্পার হলে তো ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সুতরাং এইরকম ভাবে হ্যাম্পার করে এই ধরনের কোনো জিনিসের মধ্যেই যাওয়া উচিত নয়। আর যদি খুব বেশি এফেক্টেড হয়ে যাও, ধরো কোনো একটা সম্পর্কের মধ্যে গিয়ে খুব বেশি এফেক্টেড হয়ে গেছো, ওই মানুষটাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছো না, দেন শেয়ারিংটা বাড়াও। শেয়ারিংটা কার সাথে? হয়তো তোমার পরিবারের একটা সদস্যের সাথে, যে তোমার বিষয়টাকে খুব ভালো করে বুঝতে পারবে এবং সে তোমাকে খুব ভালো গাইড করতে পারবে, যার কথা তুমি শোনো। সেটা যে কেউ হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে। এবং বাবা মা এক্ষেত্রে একটা জিনিস করবেন, প্লিজ তাদেরকে কোনো জিনিস ডমিনেট করবেন না, কারণ টিনেজ ইজ অ বার্নিং এজ, আপনি যত বেশি চাপাচাপি করবেন তত বেশি এরা উচ্ছৃঙ্খল হবে। সুতরাং খুব সুন্দর করে তাদেরকে মোটিভেশন দিয়ে, খুব সুন্দর করে তাদেরকে বন্ধুর মতো ব্যবহার করে জিনিসটা বোঝানো খুব ইম্পর্টেন্ট। এটা আমি আমার এই যে এতগুলো শো, প্রায় 200 মতো শো হয়ে গেল হ্যালো 8920, সেটার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা আপনি মানতেও পারেন নাও পারেন। তো আজকের এই জীবনের গল্প আমাদেরকে মূলত এই জিনিসটাই আসলে শেখায়। আমরা আজকের মতো শেষ করছি, আগামী বুধবার ঠিক রাত 12টায় আবারও ফিরে আসবো। যারা ফোন করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, 9115668 এটা হচ্ছে আমাদের নাম্বার। আর ফেসবুকের আইডি তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, facebook.com/kebria.rj এবং পেজটি আছে আর কে প্রিয়া নামে। তো আজকের মতো সাইনিং অফ, আবারও দেখা হবে ঠিক রাত 12টায় বুধবারে। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।